This track was downloaded from FusionBD.com.
Good FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় এক্সাক্টলি রাত 11:59। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। এবং আজকের অতিথিরা শুরু হয়ে গেল ভূত এফএম, এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন একটু অন্যরকম উইথ গ্রামোফোন, এবং আপনাদের সাথে নিয়ে আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই আরো বহুদূর। যাই হোক, আজকে একটা মানে কি বলবো যে এখন তো একদিকে রমজান মাস, আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাসে 2014 সালে যে রমজান মাস, তার প্রথম ভূত এফএম আজকে, এবং আপনারা সবাই সাথে আছেন আশা করছি। একটু আগেই জার্মানি এবং ফ্রান্সের মধ্যে একটা চমৎকার ম্যাচ আমরা সবাই হয়তো আপনারা উপভোগ করেছেন, আমি মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করতে পারিনি, এবং চমৎকার একটা ম্যাচ চলছিল যেখানে স্কোর ফ্রান্স হেরে গেছে আর কি। জার্মানি একটা গোল করেছে এবং লাস্ট মিনিটেও মানে একটা গোল হতে গিয়ে হয়নি, আমি যেটা দেখতে পেলাম, মাঝে মাঝে দেখেছি, আমি পুরো দেখতে পারিনি। যাই হোক, এবং আশা করেছিলাম যে আজকে আমরা যারা এখানে যারা পার্টিসিপেন্ট তারা সবাই আসবেন এবং আজকের চমৎকার এপিসোড আপনাদের উপহার দিব, সেটার চেষ্টা যদিও অব্যাহত থাকবে। কিন্তু আমাদের বেশ কয়েকজন আজকে আসতে পারেনি, তারা সবাই অসুস্থ আমাকে জানিয়েছেন একদম লাস্ট মোমেন্টে। সো আপনাদের সহযোগিতার প্রয়োজন আজকে খুব বেশি। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আমাদেরকে কিভাবে আপনারা কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, 9840 নাম্বারে। যদি আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা চাইব, আমরা সেটা চেষ্টা করব প্রচার করতে, এবং যদি সিলেক্টেড হয়। আর যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে অনুরোধ করব যে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ঘটনাগুলো আমাদেরকে সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দেবেন অডিও ক্লিপটি, যদি সেটা সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। এই ছিল নিয়ম কানুন। এবং আমি যারা ফেসবুকে কমেন্ট করতে চান, জানাতে চান কেমন লাগছে আজকের ভূত এফএম, কি অবস্থা, তাদেরকে একটু অনুরোধ করব যে তারা দয়া করে সেখানে কমেন্ট করতে পারবেন। এবং আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti, স্পেলিং টু RADIOFORTI, রেডিও ফুর্তি। এখানে যে আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, এবং আপনার যে সমস্ত মতামত, আপনার যে সমস্ত অনুভূতি, শুনে কেমন লাগছে আজকের এপিসোডটি, সেগুলো আমাদের জানাতে পারেন। যাই হোক, এখন দেখতে পাচ্ছি রাস্তাঘাট মাঝে মাঝে ভেজা রয়েছে এবং বৃষ্টি মোটামুটি মানে হচ্ছে না, এরকম একটা অবস্থা। এবং এর মাঝখানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, যেটা রমজান মাসে খুবই মানে ভালো হয়েছে এরকমটা ওয়েদার, এরকম একটা সময় শুরু করছে আজকের ভূত এফএম। ইচ্ছা ছিল যে আজকে যতক্ষণ পর্যন্ত নেক্সট ম্যাচ শুরু না হবে তখন পর্যন্ত আমরা চালিয়ে যাবো। নেক্সট একটা মানে দারুণ একটা খেলা রয়েছে ব্রাজিলের সাথে কলম্বিয়ার, এবং এই ম্যাচটার জন্য সবাই অনেক এক্সাইটেড। তো জানি না কতক্ষণ টানতে পারবো, দেখা যাক। আজকে যেহেতু অনেকেই নেই, চেষ্টা করবো শুরুতেই আজকে একটু একটা ঘটনা দিয়ে শুরু করি, তাই না? যে আমাদেরকে অনেকে এখানে ঘটনা পাঠান কিন্তু এখানে স্টুডিওতে এসে সেগুলো শেয়ার করতে পারেন না নানান কারণে, সেরকম একটা ঘটনা আমি শেয়ার করছি। ঘটনাটি একটু অন্যরকম, স্বপ্ন নিয়ে। আমি অনেকের কাছেই গতদিন বলেছিলাম যে আপনাদের স্বপ্ন নিয়ে একটা এপিসোড হতে পারে, বাট অনেকেই পাঠিয়েছেন, অনেকে আবার পাঠাননি। তো আমি সেরকম একটা ঘটনা পাঠাচ্ছি যিনি পাঠিয়েছেন, তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই প্রশ্ন করলাম না কেমন আছেন। আমার নাম শাহিন, আমাকে সবাই ফেসবুকে ব্লগ বয় শাহিন নামে চেনে। আমি ওমান থাকি, ভূত এফএম ডাউনলোড করে শুনতে হয় আমাকে, কাজের ব্যস্ততার মাঝেও আমি ভূত এফএম শুনি, আমি ভূত এফএম এর নিয়মিত লিসনার। 8 মাস হলো আমি ওমানে এসেছি, বাংলাদেশে থাকতে প্রতি শুক্রবার ভূত এফএম শুনতাম। আমি একটা স্বপ্ন দেখেছি বাংলাদেশে থাকতে, ভূত এফএম এর পাঠাবো ভেবেছিলাম কিন্তু সঙ্গত কারণে আমি পাঠাতে পারিনি। যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাই। আমার স্বপ্নটা শোনার পর জানি না আপনি কিভাবে নেবেন বা লিসনাররা কিভাবে নেবে, তবে সত্যি যা তাই বলছি। আমার স্বপ্নটা ছিল এরকম, আমার গ্রামের বাড়ি সিলেট সুনামগঞ্জ, আমি আর আমার আব্বু সুনামগঞ্জ যাচ্ছিলাম শ্যামলী বাসে, ডিরেক্ট সুনামগঞ্জ যাওয়া যায়, তো আমরা বাসে করে সুনামগঞ্জ যাচ্ছি রাতের বেলা। স্বপ্ন কিন্তু। আমি আর আমার আব্বু একদম সামনের সিটে বসেছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম ড্রাইভার ঘুমাচ্ছে। আমি আব্বুকে বললাম, আব্বু ড্রাইভার ঘুমোচ্ছে। তো আব্বু ড্রাইভ করছে আর আমার ড্রাইভার আমার পাশের সিটে শুয়ে ঘুমাচ্ছে। প্রায় রাত মাঝরাত একটা বা দুইটার দিকে আব্বু লক্ষ্য করল সামনের রাস্তা ভেঙে এত চিকন হয়ে গেছে যে একটা রিক্সাও সেখান দিয়ে যেতে পারবে না। আর রাস্তা ছিল একটা খালের পাড়ে, বাসের লোকজন সব ঘুমিয়ে আছে, পুরো বাসেই মানুষে ভরা ছিল। আব্বু চিন্তা করলো মাঝরাতে বসে না থেকে বেশি স্পিড দিয়ে গাড়িটাকে ভাঙা জায়গাটা পার করে ফেলি। আমার আব্বু যখনই গাড়িটা স্টার্ট করে এবং বেশি স্পিড দিল, গাড়িটা খালে পড়ে গেল। আমার আব্বুর সামনের গ্লাস ভেঙে বের হয়ে আসে। আমি জানালা দিয়ে বের হব এমন সময় কে যেন আমাকে ধরে টানতে থাকে। সে আমাকে ছাড়ছে না, আমিও বের হতে পারছি না। লোকটা আমার জামা ধরে রেখেছে, আমি জামা খুলে বের হয়ে আসি। তারপর আবার খালে নেমে ডুব দিয়ে মানুষজনকে বের করে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু যাকে নিয়ে আসতে যাই দেখি সেই মৃত। বাসের অর্ধেক মানুষ পাইনি, খুঁজে পাইনি, আর যাদের পেয়েছি তারা সবাই মৃত, শুধু আমি আর বাবা বেঁচে ছিলাম। মৃতদের কাদা মাটিতে দাফন করলাম বাবা ছেলে মিলে। দাফন করার পর যখন ফিরে আসছি তখনই আমার ঘুম ভাঙে। আমি কাদা মাটি খুঁজতে থাকি, তারপর নিজেকে বিছানায় আবিষ্কার করি। নিজেই ভাবছিলাম যে স্বপ্নটা কি ছিল। ঠিক তার এক সপ্তাহ পর আমার ক্লাস টিচার এবং কোচিং টিচার নাম রুবেল, ওনার কাছে কোচিং করতে যাই। উনি বললেন যে গাবতলিতে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনেছো? টিচার বলল যে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, সেই বাসটাতেই উঠতে চেয়েছিলাম আমি, বাসটা মিস করি তাই উঠতে পারিনি। টিচার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। আমার টিচার লক্ষ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রী বাসটায় ওঠে। টিচার তার পেছনের বাসে ওঠে, সেই বাসটা অনেক আগেই ছেড়ে দেয়। টিচার তার বাসটা একটু দেরি করে ছাড়ে, টিচারদের বাসটা, এবং টিচারের বাস ছাড়লো গাবতলি ব্রিজের ওখানে গিয়ে দেখে যে টিচার উঠতে চেয়েছিল সেই বাসটাই পানিতে পড়ে আছে। আমি পেপারে যতটুকু জানলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রী মারা যায়, একটা ছেলে বেঁচে গিয়েছিল, জানা দিয়ে বের হয়ে আসে ছেলেটা, এবং ছেলেটা বলে যে তার প্যান্ট কেউ টেনে ধরেছিল। সবকিছু বোঝার পর আমি দেখলাম এবং আমি জানলাম যে অ্যাক্সিডেন্টটা আমি এক সপ্তাহ আগে স্বপ্নে দেখেছি। অনেকে বলে, অনেক হুজুররাও বলেছে যে স্বপ্নে যদি নিজের ক্ষতি দেখা যায় তবে সেটা আশেপাশে বা অন্য কারো ক্ষতি, বা স্বপ্নে অন্যের ক্ষতি দেখলে সেটা হয় নিজের। সব ক্যালকুলেশন মিলে গেল এবং আমার স্বপ্ন তাহলে গাবতলির বাস অ্যাক্সিডেন্টটা ছিল। এই ছিল আমার ঘটনা। এরকম আরও স্বপ্ন দেখেছি যার মানে বাস্তবে ঘটার পর যখন স্বপ্নের সাথে মিল খুঁজে পাই তখন আমি বুঝতে পারি। আমি মনে করি যে স্বপ্ন হলো একটা সিগন্যাল মানুষের জীবনে হুঁশিয়ারি, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যাই হোক রাসেল ভাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। আপনি যখন ইমেলে তারপরে বেশ কিছু কথা বলেছেন, উনি একদমই তিনি মিউজিক এবং পড়া এই সমস্ত নিয়ে বিভিন্ন কথা বলেছেন এবং সবার জন্য কাছে দোয়া চেয়ে তারপরে শেষ করেছেন এবং সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দূরে থাকেন আপনি, তারপরেও কষ্ট করে আমাদের সাথে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন নানা ব্যস্ততার মধ্যে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো SMS এসেছে। জান্নাত আমাকে লিখেছেন যে রাসেল ভাই প্লিজ প্রে করেন আজ যেন ব্রাজিল উইন করে। কাজল আমাদের লিখেছেন যে তার কাছে বেশ ভয় লাগছে। মুসা খান আমাদের লিখেছেন মাসিমপুর থেকে। এছাড়া আমাদেরকে গোলাম রাব্বি মিডফোর্ড ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে আচ্ছা, একটা লম্বা সময় ধরে SMS পড়া হলে আমার SMS পড়া হয় না, আজকে আপনার SMSটা কিন্তু শুরুতেই পড়ে ফেললাম, তাই না? আমাদেরকে এছাড়াও আশা লীনা SMS করেছেন এবং তিনি বলেছেন আজকে অনেক মজার মজার ঘটনা থাকবে, সেটা তিনি আশা করছেন। আমাদেরকে ফুর্তি সুদীপ্ত SMS করেছেন এবং আজকের ঘটনাগুলো খুব ভয়ের সেরকমই তিনি আশা করছেন। এবং আমাদেরকে বাঁধন SMS করেছেন রাজশাহী থেকে। আমাদেরকে আনুইক SMS করেছেন, SMS করেছেন সিদ্দিক খান জুলাইন থেকে। আরিফ আহমেদ আমাদের SMS করেছেন পিয়া রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সজীব শোভন খুলনা থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে এছাড়াও কল্পনা খিলক্ষেত থেকে SMS করেছেন, রিদওয়ান আমাদের SMS করেছেন প্রিন্স কুচুক্ষেত থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন মিথিলা বরিশাল থেকে, শাখাওয়াত আমাদের টাউন হল থেকে SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফেসবুকে আমাদের এখানে যদি আপনার কোনো অনুভূতি আপনি শেয়ার করতে চান তাহলে আপনি চলে যান আমাদের ফেসবুক পেজে, যেখানে যেতে হলে আপনাকে টাইপ করতে হবে www.facebook.com/radiofurti, সেখানে আমাদের একটা পোস্ট রয়েছে অলরেডি, সেখানে অনেকেই কমেন্ট করতে শুরু করেছেন এবং অনেকেই লাইক দিতে শুরু করেছেন, আপনিও চাইলে সেখানে যেতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সেখানে লিখেছেন যে এমডি জুলফিকার করিম এবং আমাদেরকে এখানে লিখেছেন, কমেন্ট করেছেন সুমন, তিনি নিয়মিত ভূত এফএম শোনেন জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও ফাহিম তাকি আমাদেরকে বলেছেন যে প্লিজ আমার কমেন্টটা পড়েন, ভূত এফএম রক্স, আমি পড়ে ফেললাম। আমাদেরকে জসিম জয়া লিখেছেন এখানে যে আজ ব্রাজিলের বাড়ি যাওয়ার দিন। আমাদেরকে সঞ্জিত লিখেছেন যে ভালো লাগছে তার কাছে। এছাড়াও আরো অনেকেই এখানে কমেন্ট করছেন। দুরন্ত হৃদয় আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়াও আমাদেরকে আনস্টেডি বয় মারুফ লিখেছেন যে পোস্টে আজকে যে ছবিটা ইউজ করা হয়েছে সেই ছবিটা তার কাছে দারুণ লেগেছে, অর্থাৎ ভূত এফএম এর আজকে যে পোস্টটা সেটাতে। এবং আমাদেরকে ড্রিম বয় লিখেছেন যে সব যে আজকে আমাদের সবার জন্য শুভকামনা তার। এবং সাজিদ আমাদের সাজিদ সিয়াম আমাদেরকে বলেছেন যে প্রে করতে ব্রাজিলের জন্য। আর বি রনি আমাদের লিখেছেন এখানে কমেন্ট করেছেন। এছাড়াও আমাদেরকে এখানে কমেন্ট করেছেন নিষ্ক্রিয়, তিনিও আমাদের এখানে এই ছবিটা অনেক প্রশংসা করেছেন। এছাড়াও ফাহিম মাহমুদ লিখেছেন আই লাভ ভূত এফএম। তো আপনারা ফেসবুকে যে কমেন্ট করুন, জানান কেমন লাগছে ঘটনাগুলো। আজকে আমাদের এইখানে ইনফ্যাক্ট একজন খুব স্পেশাল একজন মানুষ এখানে উপস্থিত রয়েছেন এবং তিনি আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন। আমরা তার কাছ থেকে তার পরিচয় জানবো এবং তার বেশ কিছু পরিচয় আছে। তিনি অনেক দিন যাবত আসলে তিনি কানাডা প্রবাসী ছিলেন এবং তিনি এখন একটা কাজ করছেন যে কাজটা একটু ভিন্ন ধরনের এবং তার পরিচয় খুব ইন্টারেস্টিং। তারপরে আমরা তার ঘটনায় যাব। আপনার নামটা একটু প্লিজ বলবেন।
আব্দুল সাত্তার সালাউদ্দিন।
জি, আপনি দীর্ঘদিন কানাডা প্রবাসী এবং তারপরে আপনি হঠাৎ করে কানাডা থেকে ৩০ বছর পরে আপনি হঠাৎ করে বেরিয়ে পড়লেন একটা গাড়ি নিয়ে, গাড়িটা নিজের পয়সা দিয়ে গিয়েছেন এবং তারপরে বেরিয়ে পড়েছেন। কেন সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন আপনি?
এই গাড়িটা আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে হাইলাইট করানোর জন্য। আমি ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছি 2009 সালে
গাড়ি চালিয়ে। জি,
তো গাড়ি চালিয়ে আমি প্রথমে আমার গাড়িটা শিপে তুলে দিই আটলান্টিক পার হওয়ার জন্য, কারণ আটলান্টিকের উপরে তো আজ পর্যন্ত কোন রাস্তা তৈরি হয়নি, যার ফলে আটলান্টিকে গাড়িটা শিপে তুলে দিয়ে আমি প্লেনে চলে আসি লন্ডনের গ্যাটউইকে। এখান থেকে আমি আমার এক আত্মীয় বাসা যাই, যাওয়ার পথে শুনলাম যে আমার কিছু কাগজপত্র এবং লাগেজগুলো আসেনি। পরে কুক থমাস কুক এয়ারলাইন্স তারা এক সপ্তাহ পরে কাগজগুলো আমাকে ফেরত দেয়। তারপর আমি গাড়িটা লিভারপুল থেকে ডেলিভারি নিয়ে চালানো শুরু করি। এই গাড়িটা চালানোর সাথে সাথে
আপনার জীবনে অনেক ঘটনা নিশ্চয়ই ঘটেছে,
বৈচিত্র্যময় ঘটনা জীবনে ঘটেছে যেগুলো সারাদিন বলতে থাকলে শেষ হবে না।
সেটাই, আমরা আপনার অনেক ঘটনা আজকে শুনবো এবং আপনি বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং আপনি বলছিলেন যে আপনি যে জায়গাগুলোতে যান সেই জায়গাগুলো একটা আবার বৈশিষ্ট্য আছে, সেগুলো তো মানে আমাদের মানে ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনি বেশি যান, তাই তো?
হ্যাঁ, এটা ঠিক।
আপনি ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ,
যেমন একটা গুরুত্বপূর্ণ স্থান তুরস্কের এবং ইরাকের বর্ডারে যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হয়েছিল আগুনে, সেই জায়গাটা দেখতে গিয়েছিলাম। সেখান থেকে দেখা শেষ করে ফিরে আসার পথে একটা দুর্ঘটনা ঘটলো, সেটা হচ্ছে পুলিশ বেশি একটা ট্রাক এলো, ট্রাকটা আমাকে থামতে বলে সে নিজেও থামলো। আমি যেহেতু পুলিশ আমাকে থামতে বলেছে না থামার কোনো কারণ নাই, আমি থামলাম। থামার পরে একজন পুলিশ অফিসার নেমে এলেন গাড়ি থেকে, নেমে এসে আমার পাসপোর্ট আইডি সহ আদার পেপার চাইলেন, আমি দেখালাম। দেখানোর পরে উনি বলতেছেন তো দিস ইজ নট এনাফ, বলে কি হলে এনাফ হবে, তাহলে তোমার গাড়িতে আর কি কি আছে? বললাম কিছুই নাই, যা আছে তো এই সামনেই আছে। বললো না, তাদের কাছে ইনফরমেশন আছে গাড়িতে আমি ড্রাগ ক্যারি করতেছি। আমি বললাম নেভার, I am 57 years now. I didn't smoke for a single cigarette in lifetime. Then how do I carry that? Or no, we want to charge your car. Okay, you can do that. তো তারা গাড়ি চার্জ করার নাম করে যেখানে যত ডলার পাউন্ড টিএল ইউরো যা কিছু ছিল নগদ অর্থ সব হাতিয়ে নিল। নেয়ার পরে ডকুমেন্টগুলো কি ছিল সেগুলো হাতিয়ে নিল। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল গাড়ির জন্য, সেটা হচ্ছে কানাডি প্যাসেজ এন্ডুইন, যেটা মানুষের পাসপোর্ট হচ্ছে পাসপোর্ট আর এটা হচ্ছে গাড়ির পাসপোর্ট।
আচ্ছা,
এই গাড়ির পাসপোর্টটা তারা কেড়ে নিয়ে গেল প্লাস আদার ডকুমেন্টস।
ওকে, আমি এটাও শুনেছি যে আপনি ঘুরতে ঘুরতে ইন্ডিয়ার একটা অদ্ভুত জায়গায় গিয়েছিলেন এবং সেখানে অদ্ভুত অদ্ভুত সব এক্সপেরিয়েন্স আপনি আপনি মাজার বিভিন্ন মাজারে ঘুরে বেড়ান এবং সেখানে একটা অদ্ভুত ঘটনা আপনার জীবনে ঘটেছিল, সেটা আমাদের সাথে একটু শেয়ার করেন প্লিজ।
হ্যাঁ, এটা হচ্ছে টং সিটিতে, এটা রাজস্থানের একটা সিটি যেখানে এখনো রবিবারের পরিবর্তে শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে পালন করে মুসলমানেরা। তো এখানে একটা একটা একাধিক মাজার আছে, তো তার ভিতরে একটা মাজারের নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না, তো
আমার নাম দরকার নেই, আমরা শুধু
এই এই মাজারটার পাশে একটা পানি উঠানোর জন্য একটা ব্যবস্থা আছে, সেই পানির রংটা প্রতি বছর এটা তিনবার চেঞ্জ হয়।
আচ্ছা,
আমি যে সময় গিয়েছিলাম ওই সময় পানির রংটা ছিল পিঙ্ক।
আচ্ছা,
তো আমি একটু শারীরিক ভাবে অসুস্থ ছিলাম, ডিসেন্ট্রিতে ধরলো এই আবহাওয়ার কারণে। তো অনেকে আমাকে পরামর্শ দিলেন যে তুমি কাল ওখানে যাবে, যে ওই মাজারের যে কূপটা আছে ওখান থেকে পানি যদি খাও তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। তো সত্যি সত্যি পরের দিন সকালবেলা আমি গেলাম তাদের সাথে, ওই জায়গা থেকে পানি তুলে খাওয়ার পরে ঘন্টা দুয়েকের ভিতরে অনেস্টলি আমি সুস্থ হয়ে পড়লাম, আমার ডিসেন্ট্রি সেরে গেল। তো ওই পানিটা তখন ছিল পিঙ্ক কালারের এবং পানির স্বাদ ছিল ওই সিরোতা মিশানো বা ওই যে এই গাছ গাছ
ঔষধি গাছ মিশানো,
ঔষধি গাছ মিশানোর যে পানির টেস্ট অনেকটা ওরকম ছিল,
মানে কষ
টাইপের।
হ্যাঁ,
তবে পানির কালার এবং স্বাদ যাই হোক না কেন, আমি যে সুস্থ হয়ে গেলাম ওটাই ছিল আমার কাছে ওই সময়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট।
আচ্ছা, তো এখানে আপনি কি কি দেখেছেন আপনার মনে পড়ে? মানে বেশ,
এখানে এই মাজারটার পাশেই একটা বড় বিশাল বড় বট গাছের মতো একটা গাছ, ডালপালা একটিও নাই, শুধু কাণ্ডটা রাখা আছে, তার থেকে ছোট ছোট কিছু শাখা প্রশাখা বের হয়েছে। এটা হচ্ছে জয়তুনের গাছ। এই জয়তুন সোফার আমি বিশ্বাস করি যে এই জয়তুনের গাছের শিকড় গুলো ওই কূপের সাথে বা সামহোয়ার এলস রিলেটেড, যার ফলে পানির এই স্বাদটা এরকম। তবে কালার কেন চেঞ্জ হয় এই ব্যাপারে আমার কোন ধারণা নেই, অনেককে জিজ্ঞাসা করেছি তারাও বলতে পারে না। তো এরপরে বেশ কিছু দূর হাঁটার পরে 3-4 কিলোমিটার যাওয়ার পরে আমরা একটা ওইটা 3-4 কিলোমিটার এলাম একটা ইয়েতে, ওই যে ঘোড়ার গাড়ি টাইপের, তবে ঘোড়ার গাড়ি নয়, এটা গাধার গাড়ি, গাধায় টানা একটা গাড়িতে করে এলাম মাহমুদ শাহ নগজি বাবার মাজারে। আর এই মাজার ঘুরে বেড়ানো এটা আমার জীবনে কোনো এক সময় একটা মোটামুটি একটা কি বলবো এটাকে, একটা হবিতে পৌঁছে গেছে।
আপনার এখন বয়স কত?
আমার এখন বয়স 60।
60, আচ্ছা জি,
60 লিটল বিট মোর অর লেস।
ওকে,
তো এই মাহমুদ শাহ নগজি বাবার মাজারে ঢোকার আগে ওখানে বলে নেওয়া হলো যে এই ডান পাশের যে একটা মাজার আছে এই মাজারটা তোমরা জিয়ারত করো, তারপরে যাও মাহমুদ শাহ নগজির মাজারে। বললো এটা কিসের মাজার, কেন মাজার, এত ছোট কেন? বললো এটা একটা ঐতিহাসিক মাজার, এটা নগজি বাবার থেকেই আদেশ প্রাপ্ত যে তাকে যে ওই মাজারে যে জিয়ারত করতে যাবে তার আগে এই মাজারটা জিয়ারত করে তারপরে ওনার ওখানে ঢুকতে হবে, তা না হলে ওখানে ঢোকা মানা, নিষেধ। তো ঠিক আছে, পরবর্তীতে জানলাম যে এটা একটা জিনের মাজার, যে ওই জিনের বাদশার ছেলে সে সাপের রূপ ধরে ওই নগজি বাবার দরবারে গিয়েছিলেন, গেলে উনার শিষ্যরা এটাকে মেরে ফেলে সাপ হিসেবে।
আচ্ছা, এটা তো সত্যি ঘটনা এবং প্রচলিত, সুতরাং এই ঘটনা খুবই ইন্টারেস্টিং আমি শুনতে বলছি। এবং আপনি বলছিলেন আমাকে শুরুতে যে মাজারটার লম্বায় কতখানি?
9 হাত, মানে 9 গজ।
9 গজ, মানে অনেক লম্বা, অনেক লম্বা, রাইট। তারপরে কি হলো?
তো উনার যেহেতু নগজি বাবার আদেশ আগে ওটাকে জিয়ারত করার পরে উনার মাজারে যেতে হবে, তো এটা জিয়ারত করার পরে অন্যদের কাছে জিজ্ঞাসা করলাম যে বিষয়টি কি, তোরা বললেন যে জিনের বাদশার ছেলে উনি গিয়েছিলেন ওই নগজির সাথে যেসব শিষ্য সহচর ছিলেন তারা যেখানে ওনার বয়ান শুনতেছিলেন তাদের কাছেই উনি চলে গেছেন, গেলে একটা সাপ ভেবে ওনার শিষ্যরা ওই পাথর ছুঁড়ে সাপটাকে মেরে ফেলে, মেরে ফেলে জিনের বাচ্চা সহ তাব জিনরে এসে ওটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করে। তো এর আগে নগজি বাবাকে জিজ্ঞাসা করা হলো তার ছেলেকে কেন মারা হলো, তো উনি বললেন ওই তোমার ছেলেকে তো মারা হয়নি, একটা সাপ মারা হয়েছে। বললেন না, ওই সাপটা আমার ছেলে। তো যেহেতু সাপ মারা হয়েছে, উনি বললেন যে না, আমরা তোমার ছেলেকে মারি নাই, আমরা একটা সাপকে মেরেছি। বললো, ওই সাপ আমার ছেলে। তো সাপ মারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ মারা জায়েজ আছে, যদি মনে করো যে এই সাপটা তোমাদের জন্য ক্ষতিকর হবে তাহলে এই সাপটা মারা বৈধ। তাই সাপটাকে মারা হয়েছে। তো বলল, না, আমার ছেলেকে তোমরা মেরেছো, আমি তোমাদের এবং তোমাদের শহরকে ধ্বংস করে ফেলবো এখনই। তো ওর ভিতরে একটা বিদ্ধ জিন সে বলতেছে যে না, আমি রাসূলুল্লাহ সাল্লামের নিজের মুখে শুনেছি যখন উনি এই কথাটা বলেন যে সাপ মারা বৈধ যদি তোমরা মনে করো সাপটা তোমাদের জন্য বিপজ্জনক, তো সেক্ষেত্রে সাপ মারা জায়েজ। তোমার ছেলে সাপ হয়ে এসেছিল সেই জন্যই তারা মেরেছে, তাই তাদেরকে বিচার করা বা তাদের শহর ধ্বংস করে দেওয়ার তোমার কোন রাইট নাই। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আমি নিজে কানে শুনেছি, কাজেই কোন অবস্থাতে তুমি এটা করতে পারো না। এটা শোনার পরে জিনদের মধ্যে থেকে যখন একজন সাক্ষী পাওয়া গেল যে রাসূলুল্লাহ সাল্লাম নিজে বলেছেন যে সাপ যদি তোমাদের জন্য ক্ষতিকর হয় তাহলে তাকে তোমরা মারতে পারো, এটা মারা যায় যাচ্ছে। তো এটাকে সাপ মেরেছে, তোমার সন্তান হিসেবে তারা এটাকে মারে নাই। এই কথা শোনার পরে বাদশাহ খানিকটা সফট হলেন, নরম হলেন, এবং ওই শহরটা যে ধ্বংস করতে এসেছিলেন যাদেরকে নিয়ে তাদের সবাইকে ফিরিয়ে নিয়ে চলে গেলেন। তো এই মাজারটাকে ঘিরে এই কিংবদন্তির গল্পটা দীর্ঘ দিন যাবত প্রচলিত আছে।
এই ঘটনাটা অনেক দিন ধরে প্রচলিত এবং মানুষের মুখে মুখে
এবং মুখে মুখে ওই এলাকার লোকদের মুখে মুখে একটা একটা জনশ্রুতি আছে যে এটা ঘটেছিল এবং এটা অনেস্টলি তারা বিশ্বাস করে।
এটা আপনি ওখানে গিয়ে দেখেছিলেন?
হ্যাঁ, এটা তারা এখনো বিশ্বাস করে যে ঘটনাটা সত্যি ছিল, এবং আমিও তাদের মুখ থেকে শোনার পরে আমিও তাই বিশ্বাস করলাম যে হ্যাঁ, ঘটনাটা সত্যি।
আচ্ছা, ওইখানে যে আপনার সাথে কিছু ঘটেছে, আপনি কোনোদিন ভয় টয় পেয়েছিলেন?
না, ওইখানে আমি সত্যিকার অর্থে কোনো ভয় পাই নাই।
মানে ওই পুরো এলাকাটা যে কয়েকদিন ছিলেন, আপনার সাথে কোনো অদ্ভুত কোনো ঘটনা কি ঘটেছে ওই সময়?
না, আমার সাথে এবং আমার টিমের সাথে কোনো রকম
অনেক কিছু শুনেছি
মানুষের মুখে যে যেগুলা বলতেই থাকলেও শেষ হবে না,
আমরা সেগুলো শুনবো আরো। এর মাঝখানে আমরা একটু SMS পড়ে আসি। আমি দেখতে পাচ্ছি যে তাসিম আমাদের SMS করেছেন এবং SMS করে বলেছেন যে তিনি বলছেন যে ড্রিম ট্রু হলে ভালো না খারাপ, এটা ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের স্বপ্ন দেখছেন তার উপরে, তাই না? মানে যদি খুব ভালো একটা স্বপ্ন দেখেন সেটা যদি ভাববার সত্যি হয়ে যায় তাহলে আপনার জন্য ভালো, আবার যদি কোনো খারাপ বা দুঃস্বপ্ন দেখেন সেটা যদি সত্যি হয়ে যায় তাহলে আপনার জন্য খারাপ। ভেরি সিম্পল। আমাদেরকে বাহার ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকে আলভিনা আজকে ভূত FM শুনছে এবং তাকে ওয়েলকাম করতে বলেছেন। ওয়েলকাম টু ভূত FM আলভিনা, এবং আশা করছি এখান থেকে রেগুলার পেয়ে যাবো আপনাকে। শাওন আমাদের নর্থ বাড্ডা থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বাঁধন রাজশাহী থেকে, এবং তিনি বলেছেন যে আজকে, আচ্ছা সবার মুখে আজকে কিন্তু এখানেও দেখছি অনেকে SMS করছেন এবং ব্রাজিল আজকে শেষ দিন এরকম কিছু বলছেন, বুঝতে পারছি যে অনেকে অন্য দলের সাপোর্টার রয়েছেন। সেলিম শেরপুর থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে, সুমন জ্যাকসন কেরানীগঞ্জ থেকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি প্রিন্স কুচুক্ষেত থেকে আমাদেরকে SMS করেছেন, শুভ ফার্মগেট থেকে, পিয়া আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলছেন যে, আচ্ছা জুবাইর আমাদেরকে লাল খান চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আমার সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো তিনি শেয়ার করতে চান, ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন আমাদেরকে, কষ্ট করে যদি আপনি একটু ইমেল করে দেন তাহলে অনেক ভালো হয়। আমাদেরকে শিশি SMS করেছেন এবং তিনি বলছেন তিনি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং অনেক ভয়ের গল্প শুনতে চাচ্ছেন তিনি। আমাদেরকে এছাড়া ফালাক SMS করেছেন আমাদেরকে রীতা খুলনা থেকে, এছাড়াও আমাদেরকে তাসফিয়া SMS করেছেন রনি সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর ফেসবুকের কমেন্টগুলো আমরা পড়বো, তবে তার আগে ছোট একটা ব্রেক নিয়ে আসবো, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। এবং আমাদেরকে যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর আমাদের ফেসবুকের যে অ্যাড্রেসটা সেটা আরেকবার বলে দিচ্ছি, www.facebook.com/radiofurti। ছোট একটা বিরতির পরে আবারও ফিরে আসছি, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 12:28। আমি রাস্তেল আছি সাথে এবং আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আপনারা অনেকেই দেখতে পাচ্ছি এসএমএস করছেন এবং অনেকেই ফেসবুকেও কমেন্ট করছেন। আমি দেখতে পাচ্ছি দিনার হোসেন লিখেছেন এবং তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে, ফেসবুকে কমেন্ট করেছেন। এছাড়াও আমাদেরকে জয়া কমেন্ট করেছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেকেই কিন্তু ফেসবুকে কমেন্ট করছেন, অনেকেই রয়েছেন এই মুহূর্তে। আপনি যদি আসতে চান এবং কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti এই অ্যাড্রেসে। অনেকেই লিখছেন, আমাদেরকে রনিনাথ লিখেছেন এখানে কমেন্ট করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদেরকে কমেন্ট করেছেন যারা বাংলায় লিখছেন নামগুলো, তাদের অনেকের নামগুলো একটু মানে ভেঙে যাচ্ছে অনেক শব্দ। আমাদেরকে পুণ্ময় নাথ লিখেছেন যে পিকটা দেখাচ্ছে, মানে যে পিকচারটা দেওয়া আছে আজকের পোস্টে সেটা অনেক ভালো লেগেছে। এছাড়া আমাদেরকে মুস্তাক আহমেদ লিখেছেন যে ভালো হচ্ছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আরাফাত লিখেছেন যে তিনি বলছেন যে তার ফ্রেন্ডকে ওয়েলকাম করতে এখানে লিখছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে সালেহ আবেদ আবদুল্লাহ লিখেছেন যে ভূত এফএম খুব ভালো লাগছে আজকে। অনেকেই আমি দেখতে পাচ্ছি এসএমএসও বলছেন যে আজকের ভূত এফএমটা তার কাছে একটু অন্যরকম লাগছে, ঘটনাগুলো একটু অন্যরকম এবং তাদের কাছে এই ব্যাপারটা ভালো লাগছে, এই যে এই টাইপের ঘটনাগুলো এবং এই টাইপের ঘটনাগুলো তারা চান আরো বেশি। অনেকে এরকম ভাবে লিখছেন, আমি একটু আগে একটা এসএমএস পড়লাম এরকম। এবং তিনি আমাদেরকে সুমাইয়া দেখতে পাচ্ছি এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম মেক্স মাই লাইফ নাইট মোর স্পেশাল। এছাড়াও আমাদেরকে মানিক এখানে এসএমএস করেছেন নাজমুল। এছাড়াও আমাদেরকে ফাইজা এসএমএস করেছেন সিলেট থেকে এবং তিনি বলছেন স্বপ্নে যে ঘটনাটা ফার্স্ট ডে আমরা পড়লাম সেটা খুব অসম ছিল। আমাদেরকে সাইফ লিখেছেন যে এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি হৃদয় এখানে এসএমএস করেছেন আমাদেরকে মেহেদি রাজশাহী থেকে এবং আমাদেরকে তিনি বলছেন তার কাছে অবশ্যই ঘটনাগুলো ভালো লাগছে না আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আকাশ লিখেছেন রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে আপন সাহা লিখেছেন। এছাড়াও আমাদেরকে আরো অনেকেই এসএমএস করছেন দেখতে পাচ্ছি, এসএমএস করছেন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন। এছাড়াও শাহরিয়ার কবির আমাদেরকে এসএমএস করছেন, নুরুজ্জামান আমাদের এসএমএস করছেন, নাবিল আমাদের এসএমএস করছেন আমাদেরকে আকাশ। এছাড়াও আমাদেরকে মুশফিক এসএমএস করছেন চট্টগ্রাম থেকে, কাউসার নারায়ণগঞ্জ থেকে আমাদের এসএমএস করছেন, আমাদেরকে এসএমএস করেছেন জেসিয়া এবং এছাড়াও দেখতে পাচ্ছি ফাল্গুনি আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকে স্পেশাল স্টোরি এক্সপেক্ট করছি আমাদেরকে। এখন যেগুলো প্রচার হচ্ছে সেগুলো কেমন লাগছে প্লিজ আমাদের একটু জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এই টাইপের কোন টাইপের ঘটনা আরো বেশি আপনাদের সামনে নিয়ে আসতে হবে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন হাসান বিনোদপুর রাজশাহী থেকে, দীপিকা আমাদের এসএমএস করেছেন নারিন্দা থেকে। এছাড়াও তার তিনজন একসাথে ভূত এফএম শুনছেন, শাহাদাত আমাদের এসএমএস করেছেন অনেক মাস পরে তারা ভূত এফএম শুনছেন। আমাদেরকে সুব্রত পল্লব জ্যোতি গোপাল প্রান্ত তারা সবাই এসএমএস করছেন, আপন ময়মনসিং থেকে এসএমএস করছেন, মিঠু আমাদের নারায়ণগঞ্জ থেকে এসএমএস করছেন, বিনা এবং শাহানা ঢাকা থেকে এসএমএস করছেন, অপূর্ব আমাদের এসএমএস করছেন ঢাকা থেকে। এছাড়াও শাওন নর্থ বাড্ডা থেকে আমাদের এসএমএস করছেন তিনি বলছেন ভাই আজকের ভূত এফএম ভালো হচ্ছে এবং ফার্স্ট স্টোরিটা ভালো লাগছে। আমি এখন একটা স্টোরি পড়তে চাই, আমি জানি না যে স্টোরিটা আপনাদের আগে পড়েছিলাম কিনা, বাট এখন যে স্টোরিটা পড়ছি আশা করছি যেটা ভালো লাগবে। আমি আমি বেশ কয়েকদিন পড়তে নিয়েও সম্ভবত পড়িনি, যদি পড়ে থাকি তা মানে যেহেতু কয়েকবার পড়তে নিয়েও পড়িনি, আমি এখন আমার পক্ষে বলা খুব কষ্টকর যে আসলে ঘটনাটা আমি পড়েছি কিনা, বাট ঘটনাটা ভালো এবং আশা করছি যে যদি দ্বিতীয়বারও কেউ শুনে ফেলেন তাহলে আশা করছি খারাপ লাগবে না। তবে আমার ধারণা আমি পড়িনি, আমি পড়ছি ঘটনাটা যেভাবে লিখেছেন সেভাবে। আসসালামু আলাইকুম, আমি আশা করি রাসেল ভাই, মাসুম ভাই এবং ভূত এফএমের সবাই ভালো আছেন এবং শ্রোতারা ভালো আছেন। কিছুদিন যাবৎ আমিও অন্য শ্রোতার মতোই ভূত এফএমে আসক্ত, যদিও লাইভ শোনা হয় না, রেকর্ড করা প্রোগ্রাম শুনি। যাই হোক, আমি দীপু টরেন্টো কানাডা থেকে আমার কিছু ঘটনা শেয়ার করছি। ঘটনাটা 2007-এর, আমি তখন উইন্ডসর শহরে থাকি, ইউনিভার্সিটি অফ উইন্ডসর এর ছাত্র, আমার দুই সেমিস্টার বাকি ছিল এবং তাই আমি সেই বছর আমার সেমিস্টারটাও করছিলাম। বলে রাখা ভালো যে সামার সেমিস্টারে বেশিরভাগ স্টুডেন্টই ড্রপ করে, বেশিরভাগ টরেন্টো বা মন্ট্রিলে কাজ করতে চলে যায়, কেউ কেউ অন্য কোথাও বেড়াতে চায়। সামারে কোর্সও অফার করা হয় খুব কম, অন্যান্য ইউনিভার্সিটির মতো এই ইউনিভার্সিটির আশেপাশের বেশিরভাগ বাড়িগুলোতে স্টুডেন্টরাই থাকে, তাই সামারে আশেপাশের বাড়িঘরের ঘরের লোক সমাগম কম থাকে। যাই হোক, সেই বছর সামার সেমিস্টার করছিলাম আমি এবং আমার অন্য তিন ক্লোজ ফ্রেন্ড জিন্না পার পারভেজ এবং ফয়সাল, আমি আর জিন্না থাকতাম এক বাড়িতে, অন্যরা আশেপাশের আরেক বাড়িতে। আমাদের বাড়িটা ছিল স্যান্ডউইচ স্ট্রিটে এবং একটা নদীর পাশে, অন্য পারে আমেরিকার একটা সিটি। এবং বাড়ির লিভিং রুম থেকেই আমরা মালবাহী জাহাজ দেখতে পেতাম। তিনতলা বাড়িটার প্রায় 10-12 রুম ছিল। আমি জিন্না মেন ফ্লোরে 2 রুমে থাকতাম, বাকি রুমগুলো ছিল ফাঁকা, কিন্তু অন্যান্য সময় এই বাড়ি থেকে লোকারণ্য। বাড়ির মালিক আর্চিস থাকতেন কোথাও। আর্চিসের এরকম 3টি বাড়ি ছিল যার সবকটাই ভার্সিটির স্টুডেন্টদের জন্য। এবার ঘটনা শুরু করি। ওই বাসায় ওঠার আগে আমার এক ফ্রেন্ড এরিক আমাকে বলে যে এই বাড়ির একটি রুমে গত সামারে এসে থাকতো এবং এখানে একটা খারাপ অভিজ্ঞতা তার হয়েছে। জানতে চাইলে টপিকটা এড়িয়ে গেল, আমিও আর ঘাটালাম না। ওই বাড়িতে ওঠার সপ্তাহ দুয়েক পরে এক উইকেন্ডে আমরা 4 বন্ধু একসাথে রাতের খাবার খাওয়ার প্ল্যান করলাম। রান্নার প্রায় সব দায়িত্ব জিন্নার, আমরা বাকি টুকটাক সাহায্য করছিলাম এবং লিভিং রুমে টিভি দেখছিলাম। লিভিং রুমের পরের রুমটাই ছিল রান্নাঘর। আমি সোফায় বসেছিলাম, সেই সোফা থেকে ঘাড় ঘুরালে কিচেনের দরজা দিয়ে কিচেনের একটা অংশ দেখতে পাওয়া যায়। অন্যরা যেখানে ছিল সেখান থেকে কিচেনের দরজা দেখা যায় ঠিকই, কিন্তু কিচেনের ভেতর কি হচ্ছে দেখা যায় না। যাই হোক, রান্না প্রায় শেষ, জিন্না সালাদ বানাচ্ছে, গল্প গুজব আর টিভি দেখছি আমরা বাকি তিনজন। হঠাৎ কিচেন থেকে চামচ বা ছুরি বা স্টিলের কিছু ফ্লোরে পড়ার শব্দ পেলাম। আমি ঘাড় ঘুরিয়ে কিচেনের দিকে তাকিয়ে জিন্নাকে জিজ্ঞেস করলাম সব ঠিক আছে কিনা। কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ড পরেই দেখলাম এক অবাস্তব দৃশ্য। দেখলাম জিন্না মাটি থেকে প্রায় 1 ফুট ওপরে ভাসতে ভাসতে দেয়ালের সামনে এসে থেমে গেল। মানে ব্যাপারটা এমন যেন কেউ জিন্নার গলা চেপে ধরে শূন্যে তুলে জিন্নাকে দেয়ালে চেপে ধরে রাখলো। যদিও আমি জিন্না ছাড়া আর কাউকে দেখছি না। প্রচন্ড অস্বাভাবিক ব্যাপার। আমি বাকরুদ্ধ হয়ে চরম বিস্ময়ে সেদিকে তাকিয়ে আছি। হঠাৎ পারভেজ বলে ওঠে, কে এত অবাক হয়ে কি দেখিস? আমি পারভেজের দিকে তাকিয়ে বললাম, জিন্নাকে দেখ। তারপর কিচেনে তাকিয়ে দেখি জিন্না দেয়ালে পিঠ দিয়ে ফ্লোরে বসে আছে। বাকি 2 বন্ধু ততক্ষণে কিচেনের সামনে এসে পড়েছে। জিজ্ঞেস করলো, জিন্না তুই ফ্লোরে বসে কি করছিস? প্রচন্ড ভয় মাখা চেহারায় জিন্না উল্টো আমাদের জিজ্ঞেস করলো, এটা কি হলো? আমি শুধু বাকিদের বললাম আমি কি দেখেছি। বিশ্বাস অবিশ্বাস আর বিভ্রান্তিকর পরিবেশ। জিন্না ওটা নিয়ে কথা না বলায় বাকি দুজন ব্যাপারটা তেমন গুরুত্ব এবং ভয়াবহতা বুঝল না। কিন্তু আমি তো জানি আমি কি দেখেছি। সেই রাতে ঘুমালাম না, মনে পড়ল এরিকের কথা। অপেক্ষা করতে লাগলাম সকাল হলেই এরিকের সাথে দেখা করব, জানবো গত সামারে এই বাড়িতে কি হয়েছিল তার সাথে। সকাল হতেই এরিককে দেখা করতে গেলাম এবং বললাম গত রাতে আমি কি দেখেছি। জানতে চাইলাম এরিকের গত সামারের ঘটনায়। এরিক জিন্নার সাথে দেখা করতে চাইল। আমি এরিক ফয়সাল আর পারভেজকে নিয়ে বাসায় গেলাম। জিন্না রুমেই ছিল। খুব চাপাচাপি করলাম জিন্নাকে ঘটনাটা জানাতে। জিন্না বারবার একই কথা বলে, নিষেধ আছে, বলা মানা। কে মানা করে, কেন করলো, কিছুই বলে না, শুধু বলে বলা মানা। তখন এরিক তার ঘটনাটা শুরু করলো। গত সামারে এই বাড়িতে এক রুম এসেছিল। প্রথম রাতে লিভিং রুমে টিভি দেখার সময় এরিক শব্দ শুনতে পেল, কেউ একজন সিঁড়ি ভেঙে ওপরে উঠছে। হয়তো অন্য কেউ ওপরে থাকে ভেবে এরিক সোফাতেই বসে রইল, কিন্তু সিঁড়িতে শব্দ থামে না। মনে হলো কেউ যেন ইচ্ছে করেই সিঁড়িতে শব্দ করছে। ব্যাপারটা দেখার জন্য সে সিঁড়ির কাছে গেল। দেখে তার বয়সী একটা মেয়ে দোতলা একটা রুমে ঢুকে গেল। এরকম পরবর্তী 2-3 রাতে লিভিং রুমে টিভি দেখার সময় সে টের পায় ওই মেয়েটা সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। তার খুব ইচ্ছে হলো মেয়েটার সাথে কথা বলার পরে, তাই পরের রাতে সে সিঁড়িতে শব্দ পাওয়া মাত্রই মেয়েটার কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলো। মেয়েটির নাম, সাবজেক্ট, সেমিস্টার, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করলো, কিন্তু মেয়েটা শুধু মুচকি হাসে, কোনো কথা বলে না। হাল ছেড়ে দিয়ে মেয়েটিকে গুড নাইট বলে সে চলে আসে এরিক। একটু বিরক্ত হয় সে মেয়েটার ওপরে, তার কাছে মেয়েটাকে খুবই অসামাজিক মনে হয়। তারপর আর মেয়েটির সাথে কথা বলেনি এরিক। এবং তার কয়েকদিন পর এক রাতে লিভিং রুমে পড়ছে এরিক, সামনে পরীক্ষা, হঠাৎ সিঁড়ি বেয়ে ওঠে উপরে ওঠার শব্দ। তবে একজন না, মনে হলো 4-5 জন উপরে উঠছে। তার মিনিট খানেক পরেই ওপর থেকে প্রচন্ড হট্টগোল, মনে হলো যেন পার্টি চলছে, কারো কথা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন সবাই একসাথে বিভিন্ন কথা বলছে। প্রচন্ড বিরক্ত হলো এরিক। পরদিন সকালে ক্লাস, 2-1 দিন পরেই পরীক্ষা, এর মধ্যে প্রচন্ড শব্দে ওপরে পার্টি হচ্ছে, এটা তার একদমই ভালো লাগছিল না। শব্দ কমাতে বলার জন্য সে ওপরে গিয়ে মেয়েটার রুম নক করলো, কিন্তু কেউ দরজা খুলছে না। ভেতরে এখনো শব্দ হচ্ছে অনেকক্ষণ নক করা এবং ধাক্কাধাক্কির পরেও যখন দরজা খুলল না, তখন এরিক তার রুমের সামনে দাঁড়িয়েই সেল ফোন থেকে বাড়ির মালিক আর্চিসকে ফোন করল এবং এরিকের কমপ্লেন শুনে আর্চিস বলল যে ওই বাড়িতে এরিক ছাড়া আর কেউ থাকে না। এরিক বলে, তুমি কি শব্দ শুনেছ? আর্চিস বলে, না। আমি তখনই এরিক খেয়াল করে যে ভেতর থেকে শব্দ হচ্ছে না, একদম শুনশান নিরবতা। দরজায় একটু ঠেলা দিতেই খুলে গেল দরজায়। এরিক দেখে যে রুমে কেউ নেই এবং ওই রুমে যে কেউ থাকে না তা দেখেই বোঝা যায়, কারণ খাটের ওপর কোনো ম্যাট্রেস, বালিশ বা চাদর নেই, টেবিল, চেয়ার বা অন্য কোনো কিছুর দিকে তাকালে বোঝা যায় এই রুমে কেউ থাকে না। প্রচন্ড ভয় পেয়ে এরিক এক দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে আসে উপাস থেকে। আর্চিস বলে, কি হয়েছে, কথা বলছো না কেন? এরিক বলে যে তুমি প্লিজ এখন এখানে আসো। আর্চিস আসা পর্যন্ত এরিক বাইরে দাঁড়িয়ে ছিল এবং 10 মিনিট পর আর্চিস আসলো এবং সব জানার পরে আর্চিস বলে যে এই বাড়িটায় এযাবৎ 250-300 বেশি স্টুডেন্ট ছিল, ওই রুমেও অনেকেই ছিল, কিন্তু এর মাঝে মাত্র 4 জন ওই মেয়েটাকে দেখে। আর্চিস জানায় যে ওই মেয়েরা 4 জনই বৃশ্চিক রাশির ছিল, তবে সব বৃশ্চিক রাশির মানুষ ওই মেয়েকে দেখেনি। আর্চিসের স্ত্রীও বৃশ্চিক রাশির, এক সামারিনের রাতে নাকি সেও একা বাড়িতে কিছু সে এই বাড়িতে কিন্তু কিছু দেখেনি। এরিক মেয়েটা সম্পর্কে জানতে চাইলে আর্চিস কিছু জানাতে পারল না। সে রাতে এরিক কফি স্টোরে বসে কাটিয়ে দিল কিছু কিছু আচ্ছা, এবং পরের দিন সকালে সে ওই বাড়ি ছেড়ে তার এক বন্ধুর বাসায় ওঠে। এরপর আর কিছু হয়নি। রাশি বৃশ্চিক হওয়ার কারণেই যে সে মেয়েটাকে দেখেছে এটা বুঝতে বাকি রইল না। এরিকের ঘটনা শোনার পর জিন্না মুখ খোলে, সে জানালো সেও বৃশ্চিক। তারপর বলে সেই রাতে কি হয়েছিল, সেই রাতে সালাদ বানানোর সময় জিন্না টের পায় কেউ একজন তার পিছে পায়চারি করছে, হয়তো আমাদেরই কেউ ভেবে সে পেছনে তাকায়, দেখে না কেউ নেই তো, মনের ভুল হবে ভেবে সে আবার কাজে মন দিল। তারপর সে তার পায়ের কাছে কিছু অনুভব করল, দেখে একটা বিড়াল তার পায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এবং বিড়ালটা তার দিকে তাকিয়ে মানুষের মতো দাঁত বের করে হাসছে। ভেবা জায়গা খেয়ে সে একটা লাথি মারে বিড়ালটাকে, আর মুহূর্তের মধ্যে দেখে যে বিড়ালটা অদৃশ্য হয়ে গেল, কোন একটা অদৃশ্য হাত তার মুখ চেপে ধরলো আর সে যেন কিছুটা শূন্য উঠে গেল, দেয়ালে কেউ যেন তাকে চেপে ধরলো। তারপরের ঘটনা আমি জানি। আমরা যখন জানতে চাইলাম যে এতদিন এত কথা সে আমাদের বলেনি কেন, তখন জিন্না বলে সে বলার জন্য মুখ খুলল, তখন কেউ তার কানের কাছে যেন তাকে না করলো এরকম একটা কিছু, এবং সব শুনে আমরা ঠিক করলাম এই বাসায় থাকবো না। আর্চিসকে ফোন করে আসতে বললাম, জানালাম সব। আর্চিসের কিছু বলার ছিল না, শুধু রিকোয়েস্ট করলো যে যেন আমরা এই ঘটনাটা না ছড়াই। আজ পর্যন্ত ওই ভৌতিক মেয়েটি কারো কোনো ক্ষতি করেনি, আর তাছাড়া খুব অল্প কিছু মানুষই ওই মেয়েকে দেখেছে। আমরা আর্চিসকে অভয় দিলাম, সামারে প্রায় বাড়ি ফাঁকা থাকে, তাই সেই দিনই অনেক আরেকটা বাড়ি পেতে আমাদের সমস্যা হয়নি। তারপর আরো 2টি ছোট ছোট ঘটনা, তারপরের সপ্তাহের কথা। এক সপ্তাহ সন্ধ্যায় আমরা 4 জন নদীর পাশ দিয়ে হাঁটছি, আর্চিসের বাড়ির পেছনে বিশাল ব্যাকইয়ার্ড, একেবারে নদীর পার পর্যন্ত প্রায় 5 মিনিট লাগে ওই ব্যাকইয়ার্ডের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হেঁটে যেতে। যদিও পুরো ব্যাকইয়ার্ডটাই আর্চিসের প্রপার্টি না, কিন্তু বাউন্ডারি না দেয়ায় মনে হয় আর্চিসের ব্যাকইয়ার্ডই রিভার। যাই হোক, সেই সন্ধ্যায় নদীর তীরে হাঁটতে হাঁটতে আমরা আর্চিসের বাড়ির ব্যাকইয়ার্ড বরাবর আসলাম এবং ওখান থেকে পানির নিচে 3-4 সিঁড়ির ধাপ আছে, ইচ্ছে করলে পানিতে পা ডুবানো যায়। আমরা 4 জনই পানিতে নামলাম, সিঁড়ির 2 ধাপ নামলাম, হঠাৎ ফয়সালের অস্ফুট চিৎকার শুনে তার দৃষ্টি অনুসরণ করে দেখি জিন্না পানিতে নেমেছে ঠিকই, কিন্তু তার পা ডোবেনি, সে যেন পানিতে ভাসছে। জিন্নার ফ্যাকাশে চেহারা, চোখে মুখে ভয় আর বিড়বিড় করে সুরা পড়ছে। তারপর হঠাৎ পানিতে পড়ে গেল, জিন্নাকে পাড়ে টেনে তুললাম আমরা, ভয় পেয়ে যত দ্রুত সম্ভব চলে গেলাম সেখান থেকে। আমরা পরে আন্দাজ করলাম ওই বাড়ির আশেপাশে গেলেই জিন্নার ওপর অস্বাভাবিক কিছু ঘটে। এটা প্রমাণ করতে তার কিছুদিন পর এক সন্ধ্যায় আমরা 4 জন আর এরিক গেলাম ওই বাড়ির ব্যাকইয়ার্ডে। একটা বড় বেঞ্চ আছে সেখানে, বেঞ্চের পাশে ল্যাম্প পোস্ট, কেউ বসে বা কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছি, বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করছি কিছু ঘটার জন্য। এবং হঠাৎ জিন্না নিজেই বলে উঠল, আমার ছায়ার দিকে তাকা। আমরা তার ছায়ার দিকে তাকালাম, স্বাভাবিক জিনিস, অবাক হওয়ার মতো কিছু না। জিন্না তখন বলল, তোদের সবার একটা করে ছায়া, কিন্তু আমার ছায়া একটা না। আমরা খেয়াল করলাম তাই তো, জিন্নার ছায়া 2টা। আমরা ভয় পেলাম, কিন্তু 5 জন ছিলাম তাই কিছুটা সাহস করে থাকলাম ওখানে, কিছুক্ষণ ছবি তুললাম। জিন্না নড়াচড়া করলো কি এটা সত্যি ছায়া কিনা বোঝার জন্য, দেখলাম ঠিকই ছায়াই, কিন্তু শুধু জিন্নার একটা অতিরিক্ত ছায়া। আমরা তারপর আমাদের 5 জনের চোখের সামনে ছায়াটা ম্লান হতে হতে পুরো অদৃশ্য হয়ে গেল। অতি প্রাকৃত এই অভিজ্ঞতা অর্জনের পর আমরা সেখানে থাকলাম না, নিশ্চিত হয়ে গেলাম এই বাড়ির আশেপাশে গেলেই জিন্নার সাথে এমন ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। পরে আমরা ছবিগুলোতে ছায়াটা খোঁজার চেষ্টা করলাম। তখনকার লো পিক্সেল ক্যামেরা কোয়ালিটি আর আধো অন্ধকারে পরবর্তীতে আমরা সেই ছবিটিতে অতিরিক্ত ছায়াটা আর খুঁজে পেলাম না। এরপর আর ওই বাড়ির আশেপাশে আমরা যাইনি। জিন্নাও তার স্বাভাবিক জীবনে, জিন্না আর ফয়সাল এখন ইউএসএ থাকে আর বাকিরা টরেন্টোতে আছে। এই হলো অভিজ্ঞতা। ভালো লাগলে পড়ে শোনার অনুরোধ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং কিছু জানার জন্য, কিছু জানার থাকলে তিনি যোগাযোগের জন্য তার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি গ্যারান্টি দিচ্ছেন যে এটা তার নিজের স্টোরি এবং এটা কোথাও পাবলিশড হয়নি। হ্যাঁ, আমি খুব অবাক হয়ে যাই যদি কেউ আসলেই যদি সামান্য কিছু মানে জাস্ট আপনার ঘটনাটা প্রচার হবে এরকম কিছু ভেবে যদি কেউ আসলেও আপনি একটা ঘটনা যদি শেয়ার করেন এবং আমাদের কাছে পাঠান, তাহলে সেটা যদি আসলে প্রকাশিত হয় যে বা ধরা পড়ে যান আপনি, যে আপনি তো জানেন যে আপনার ঘটনাটা আসলে অন্য কোথাও ছিল বা আপনি অন্য কারো ঘটনা বলছেন, সেটাতে কিন্তু সবচেয়ে বেশি লজ্জার ব্যাপার আপনার জন্য। তাই সো এরকম কেউ কিছু করবেন না, সেটাই আমি আশা করবো আর কি। যাই হোক, আমি আর একবার জানিয়ে দিই, আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনি যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। এই অ্যাড্রেসে আপনি আমাদের ইমেল পাঠাতে পারেন এবং আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদের সাথে, যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি আমাদেরকে ঘটনা, যে সমস্ত ঘটনা আপনাদের জীবনে ঘটে গেছে সেই সমস্ত ঘটনাগুলো রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা সেটা ইনশাল্লাহ যদি সিলেক্টেড হয় তাহলে প্রচার করব। আমাদের ফেসবুকে যারা কমেন্ট করতে চান এবং সেখানে যোগাযোগ করতে চান তাদেরকে বলি আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। এখানে গিয়ে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরও একজন অতিথি এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন এবং তিনি তার একটা সময়, লাইফে একটা বিরাট সময় কেটেছে মাদ্রাসায়, পড়াশোনা করেছেন তিনি মাদ্রাসায়। এবং আমি তাদেরকে খুব জিজ্ঞেস করেছিলাম যে আসলে আমরা অনেক ঘটনা শুনি মাদ্রাসায়, সে সমস্ত ঘটনা সত্যি কিনা। তখন তিনি তার সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা শুনালেন। সেই ঘটনায় আমরা যাবো, তবে তারা কিছু SMS পড়বো। তানজিম আমাদের SMS করেছেন, ইমতিয়াজ খুলনা থেকে আমাদের SMS করেছেন, শামীম ঢাকা থেকে SMS করেছেন, সাকিব এবং অভি আমাদেরকে SMS করেছেন সিলেট থেকে, এছাড়াও আমাদেরকে ইব্রাহিম খুলনা থেকে SMS করেছেন, লাইলা আমাদের SMS করেছেন, SMS করেছেন নিলয়, চরম লাগছে তার কাছে, আবির আমাদের SMS করেছেন বাড়িধারা থেকে, তারা দুই ফ্রেন্ড শুনছেন, লামিয়া আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে ভূত FM ইজ মাই লাইফ, আমাদেরকে SMS করেছেন SM আজিজুল, এছাড়াও ফাহিমা আমাদের SMS করছেন খুলনা থেকে, আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আবারও SMS করছেন আমাদেরকে, পাপুন আমাদের SMS করছেন চট্টগ্রাম থেকে, পিয়া আমাদের SMS করছেন রাজশাহী থেকে। এই স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে, অন্তু আমাদের সেকেন্ড স্টোরিটা খুব ভালো ছিল সেটা জানিয়েছেন। ডক্টর সারোয়ার মিরপুর থেকে আমাদের SMS করছেন, SMS করছেন আমাদেরকে তাহিরা, থার্ড গল্পটা তার কাছে খুব ভয়ঙ্কর লেগেছে। জাহিদ উত্তরা থেকে লিখেছেন চরম, স্নিগ্ধা মাইমন সিং থেকে লিখেছেন যে বেশি ভয় লাগলেও সেহেরি করতে পারবো না, তাই স্টোরিটা একটু, এই স্টোরি একটু বেশি ভয় ছিল। মিম আমাদের SMS করেছেন, SMS করেছেন শান্ত, এছাড়াও আমাদেরকে নাশিতা SMS করেছেন কুড়িল থেকে, জাকারিয়া আমাদের SMS করেছেন, SMS করেছেন প্রিন্স কচুক্ষেত থেকে, এছাড়াও জুই আমাদের SMS করেছেন, SMS করেছেন আদি, সুমন আমাদেরকে SMS করেছেন, নাজ আমাদের ধানমন্ডি থেকে SMS করেছেন, বনি এবং হিরো আমাদের SMS করেছেন, আরিফ আমাদের SMS করেছেন ফার্মগেট থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন সালেহ, আমাদেরকে হাসান বিনোদপুর রাজশাহী থেকে SMS করেছেন, রাহাত খুলনা মেডিকেল কলেজ থেকে SMS করেছেন এবং বলছেন যে আমার SMS কখনো পড়বেন না, আপনার SMS পড়ে ফেলেছি, খুলনা মেডিকেল কলেজ আপনি পড়ছেন, মেডিকেল কলেজের ঘটনা তো সবসময় খুব বেশি পপুলারিটি পায়, সুতরাং আপনি দেরি না করে আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। পরাগ আমাদেরকে SMS করেছেন, ফাইজা আমাদের SMS করেছেন সিলেট থেকে, থার্ড স্টোরিটা খুব 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 ভয়ঙ্কর ছিল, এছাড়াও আমাদের বিপুল খিলক্ষেত থেকে।
This track was downloaded from fusionbd.com.
Bhoot FM, the night comes alive with Gramophone.
আসসালামু আলাইকুম। হ্যালো রাসেল ভাই, আমি মাসুদ ফ্রম যশোর ক্যান্টনমেন্ট। আজকে আমার লাইফের অনেক ছোটবেলায় ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের শেয়ার করতে চাই। তো প্রচন্ড ভয় পেয়েছিলাম ওই এক্সপিরিয়েন্সটা যখন ফেস করি, তো সৃষ্টিকর্তার অশেষ মেহরবানিতে আমার কোনো প্রবলেম হয় নাই, আমি যথারীতি আমার স্টোরিতে চলে যাই। ঘটনাটি ঘটেছিল বাগেরহাট জেলার ফকিরহাট থানার বাড়ুইপাড়া নামক একটি গ্রামে। তো আমি খুলনাতে থাকি, তো লেখাপড়া সব খুলনাতেই হয়েছিল। আর আমার ফুফাতো ভাই যে আমার ওই ঘটনার সাথে জড়িত, সে সাতক্ষীরাতে থাকতো। তো আমরা ছোটবেলায় সাধারণত ফাইনাল এক্সাম শেষ হলে বিভিন্ন রকম রিক্রিয়েশন মাইন্ডের জন্য অনেক জায়গায় বেড়াতে যেতাম। ওই সময় আমার ফাইনাল এক্সাম শেষ হয়েছিল, তো আমিও আমার ফুফাতো ভাইকে সংবাদ দিই এবং একসাথে আমরা আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাই। তো খুব এনজয় করছিলাম গ্রামের বাড়িতে, বিকজ অনেক লম্বা সময়ের পরে আমরা বেড়াতে যেতাম, তো খুব মজা করতাম। আমাদের গ্রামের বাড়িতে সাধারণত হাট হয় বাজারের মধ্যে, সপ্তাহে দুদিন হাট বসে। তো এটা ছিল বৃহস্পতিবারে এবং সোমবারে। তো আমি এরকম একটা সময়ে বেড়াতে গিয়েছিলাম, তো আমি আমার ফুফাতো ভাইকে নিয়ে আমার ছোট ছোট সাথে গ্রামের বাজারে হাটে যাই। তো যাওয়ার পরে ওখানে ছোট চাষের সাথে আমার ফুফাতো ভাই হাটের মধ্যে বাজার করতে চলে যান। তো একটা মজা ছিল কি যে ছোট চাষের সাথে গেলে তিনি আমাদেরকে অনেক মিষ্টি বা অনেক খাবার খেতে দিত, তো খুব এনজয় করতাম। যাই হোক, আমি আমার গ্রামের বাজারের মধ্যেই আমার একটা দুঃসম্পর্কের ভাইয়ের একটা সিডির দোকান ছিল। তো তখন নতুন নতুন সিডি এসেছিল বাজারে, তো গ্রামের বাজারে ওরকম নতুন সিডির দোকান ছিল ওইটা। তো খুব সুন্দর একটা মুভি ওই দোকানে প্লে করেছিল ওই সময়। তো আমি আমার ফুফাতো ভাইকে বললাম, ঠিক আছে তুমি আমার মানে ছোটদের সাথে বাজার করে আসো, আমি এই দোকানে বসে মুভিটা দেখি। তো আমার ভাইয়ের দোকানের ভিতরে চলে গেলাম এবং মুভিটা দেখা শুরু করলাম। এদিকে আমার ফুফাতো ভাই আমার ছোট ছাত্রের সাথে বাজার করতে চলে গেল। তো মুভিটা খুব ইন্টারেস্টিং ছিল, আমি আসলে সময়ের দিকটা তাকাতেই পারি নাই। এর মধ্যে বাজার শেষ হয়ে গেছে, ফুফাতো ভাই যথারীতি দোকানে চলে এসে বলতেছে, ভাইয়া চলো অনেক রাত হয়ে গেছে তো আমরা বাড়ি ফিরে যাই। তখন মাগরিবের পর কিছু সময় হয়েছে এরকম। তো আমি খুব এনজয় করছিলাম মুভিটাতে, এই জন্য আসলে লোকটা সামলাতে পারলাম না। তো ফুফাতো ভাইকে বললাম, ঠিক আছে তুমি বাজারের ব্যাগ নিয়ে চলে যাও, আমি কিছু সময় পরে যাই, মুভিটা শেষ করে আসছি। তো আমার ফুফাতো ভাই যথারীতি একা একা রওনা করলো, তো ও বাড়িতে পৌঁছে গেছে। তো আমি এর মধ্যে মুভিটা শেষ করতে করতে আসলে সময়ের দিকে তাকাতে পারিনি। তো দেখলাম ঘড়িতে, মুভিটা শেষ হতেই ঘড়ির দিকে তাকালাম, তো তাকাতে দেখলাম যে আসলে রাত তখন প্রায় 10টা বেজে গেছে। তো আসলে গ্রামের বাজারে রাত 10টা মানে আসলেই অনেক বেশি রাত, চারিদিকে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, লোকজন ধীরে ধীরে কমা শুরু করেছে, অনেকটাই কমে গেছে, অল্প কিছু লোক বাজারে ছিল। আর আমার ফুফাতো ভাইও যথারীতি বাড়িতে অনেক আগেই পৌঁছে গেছে। তো আমার এই ভাইটার দোকান বন্ধ করবে, তো এই সময় আমিও বের হলাম, দোকান বন্ধ করলো। এরপরে আমার ভাই আমাকে প্রপোজ করলো যে অনেক রাত হয়ে গেছে, আমার বাড়িতে থাকবে। তো সাধারণত বাড়ি থেকে আমি কখনো বাইরে থাকা হয়নি, তো একটু ভয় লাগছিল, বিকজ ছোট ছাচু অনেক বকাঝকা করতো, যার জন্য ওই ভয়ে ভাইয়া আমি আসলে চলে যেতে পারবো, তো আপনি চলে যান। তো একসাথে দুজন রওনা করলাম, বাজারের থেকে সামান্য দূরে হচ্ছে আমার এই ভাইটার বাড়ি। তো তিনি বাড়িতে ঢুকে গেলেন এবং আমাকে বিদায় দিলেন, তো আমিও যথারীতি তাকে বিদায় দিয়ে রওনা হলাম। পাকা রাস্তার উপর থেকে হাঁটছিলাম, একটু ভয় ভয় লাগছিল, অন্ধকার, আসলে গ্রামের বাড়িতে যে সমস্ত লাইট পোস্ট আছে ওখানে লাইট থাকে না, ওখানে অন্ধকার, আরো গাছে ঢাকা চারিপাশ থেকে উপর থেকে চাঁদের আলো পড়তেছে ঠিক মতো, একটু ভয় লাগতেছে। তারপরেও হচ্ছে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, এই জন্য ভয়টা কম ছিল। তো আমি মাঝে মাঝে কয়েকজন লোকের পেছনে পেছনে হাঁটা শুরু করেছিলাম। তো একটা পর্যায়ে আমাদের আসলে আমার আমার বাজার থেকে আমার গ্রামের বাড়িটার ডিস্টেন্স ছিল প্রায় 4 কিলোমিটার। তো এর মধ্যে 3 কিলোমিটার রাস্তা হচ্ছে আমাকে মানে পাকা রাস্তা দিয়ে যেতে হবে, এবং 1 কিলোমিটার রাস্তা যেটা হচ্ছে বাড়ির রাস্তাটা, ওটা হচ্ছে ডান দিকে মোড় নিয়ে 1 কিলোমিটার রাস্তা সামনে গেলে আমার বাড়ি, সেটা হচ্ছে সলিং এর রাস্তা। তো আসলে ভয়টা ছিল ওই রাস্তাটাকে কেন্দ্র করে। তো আমি যথারীতি হাঁটতে 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 সেই 3 রাস্তার মোড় পর্যন্ত পৌঁছে যাই। তো 3 রাস্তার মোড়ে পৌঁছানোর আগে আসলে রাসেল ভাই একটা কথা আগেই বলে নিই, সেটা হচ্ছে আমাদের এই 3 রাস্তার মোড়ের আগেই একটা দোতলা বাড়ি রয়েছে, যেটা জমিদাররা থাকতেন। এরপরে আসলে ওই বাড়িকে কেন্দ্র করে অনেক ধরনের হরর স্টোরি আছে, যার জন্য ওইখানে আসলে কেউ থাকে না এখনো পর্যন্ত, বাড়িটা ফাঁকা রয়েছে। তো আসলে আমি ওই তিন রাস্তার মোড়ে এসে থমকে দাঁড়ালাম, কারণ আমাকে এখন ডানে মোড় নিয়ে 1 কিলোমিটার রাস্তা সলিং এর রাস্তা হেঁটে যেতে হবে। তো খুব খারাপ লাগছিল, যারা যারা আসছিল সবাই সোজায় চলে যাচ্ছে, পাকা রাস্তা ধরে সোজা চলে যাচ্ছে, কিন্তু কেউ আর এই ডান দিকে মোড় নিয়ে ভিতরে তো যাচ্ছে না। তো আসলে রাত তখন অনেক হয়ে গেছিল, প্রায় যখন 11টা বেজে গেছে। তো আমি একটু অনেক রাত বেশি হয়ে যাচ্ছে, সাধারণত বাড়িতে সবাই টেনশন করছে আমাকে নিয়ে, যদিও কেউ তখনও আসেনি। তো আমি খুব আনইজি ফিল করছিলাম ওই মুহূর্তে, একটু প্রচন্ড ভয় লাগছিল, যদি কেউ যেত তার সাথে আমি চলে যেতে পারতাম। তো অনেক সময় চিন্তা করার পরে রাত প্রায় 11:30 বেজে গেছে, অনেক সময় চিন্তা করার পর ভাবলাম যে আসলে এখন আমাকে আর কার জন্য ওয়েট করলে চলবে না, আমাকে বাড়িতে পৌঁছাতেই হবে, রাত যত বেশি হবে তত আমার প্রবলেমটা বাড়বে। তো যাই হোক, আমি একটু সাহস করেই ওই তিন রাস্তার মোড়ের থেকে সলিং এর রাস্তার মধ্যে ডানে মোড় নিয়ে তো সলিং এর রাস্তার মধ্যে ঢুকে গেলাম। খুব ভয় পাচ্ছিলাম, ভিড় করে সৃষ্টিকর্তার নাম নিচ্ছিলাম আর হাঁটছিলাম। রাসেল ভাই, একটা পর্যায়ে ওই বাড়ির সলিং এর রাস্তার পাশ থেকে একটা পুকুর রয়েছে, যেটা ওই বাড়ির দোতলার বাড়ির যে জমিদাররা মহিলারা ছিল তারা ইউজ করতো। এখন অবশ্য পানি আছে, সিঁড়িঘাট করা আছে, অনেক পুরাতন, বাট ওখানে কেউ স্নান করে না। তো যাই হোক, আমি ওই পুকুরটার পাশ থেকে হাঁটছিলাম আর বিড়বিড় করে সৃষ্টিকর্তার নাম নিয়ে হাঁটছিলাম। একটা পর্যায়ে পুকুরটা ক্রস করতেই রাসেল ভাই, যখনই আমি পুকুরটা ক্রস করলাম, ঠিক তখনই পুকুরের পাশ থেকে শুকনো পাতার মধ্যে থেকে খড়খড় করে একটা আওয়াজ হলো, এবং আমি স্পষ্ট শুনতে পারলাম যে কিছু একটা খড়খড় করে আওয়াজ করে থপ করে এসে আমার পেছনে সলিং এর রাস্তার উপরে পড়ল। মানুষ যখন কোনো গাছের উপর থেকে বা কোনো জায়গা থেকে লাফ দিয়ে পড়লে, মাটিতে পড়লে খালি পায়ে যেরকম থপ করে একটা আওয়াজ হয়, ঠিক ওরকম একটা আওয়াজ হলো। তো আমি এতটাই ভয় পেলাম যে আমি পেছনে তাকানোর মতো কোনো সুযোগ পেলাম না। তো যথারীতি আমি প্রচন্ড বেগে দৌড় শুরু করলাম, এবং আমি জানি আমার আগে থেকেই ধারণা ছিল যে কোনো রাতের বেলায় কোনো প্রবলেম ফেস করলে কখনো পেছনে তাকাতে হয় না, কারণ পেছনে তাকালে হয়তো বা শয়তান বা এ ধরনের অপায় আত্মাগুলো মানুষের ঘাড় মোটকে দেয়। তো যাই হোক, এই জিনিসটা আমার মাথার মধ্যে ছিল, আমি প্রচন্ড বেগে দৌড় শুরু করে দিলাম। রাসেল ভাই, সব থেকে আশ্চর্য বিষয় যেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই, যখনই আমি দৌড়টা শুরু করি তখন আমার সামনে থেকে এত জোরে ঝড়ের মধ্যে বেগে বাতাস আসছিল, যেটা 30 সেকেন্ড আগেও ছিল না, এত পরিমাণ বাতাস হচ্ছিল। আমি আসলে আমার দৌড়ের স্পিডটা যত জোরে দিচ্ছি, বাতাসগুলো তত জোরে আমার সামনে থেকে আঘাত করতেছে এবং আমাকে থামিয়ে দিচ্ছে। ঠিক আমার পেছনেও ওরকম থপ 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 শব্দ করে করে আমার পেছনে কেউ দৌড়ে আসছে, এরকম বোঝা যাচ্ছে স্পষ্ট। তো রাসেল ভাই, আমি এতটাই নার্ভাস হয়ে গেলাম, আমি প্রচন্ড আমি আমার দৌড়টা স্টপ করি নাই, আমি প্রচন্ড জোরে দৌড়াচ্ছিলাম। তো একটা পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমার সামনে একটা কালভার্ট ছিল। তো ওই কালভার্টকে কেন্দ্র করে এর আগে অনেক স্টোরি হয়েছে, অনেক এরকম অনেক রাতে একটা ছেলে, ওই গ্রামের একটা ছেলে ওই রাস্তাতে যাচ্ছিল, তো ওইরকম শয়তান তাকে ওই কালভার্টে নিয়ে চেয়ে নিয়ে গিয়ে মেরে ফেলে, ঘাড় মোটকে মেরে ফেলে। তো তারপরের দিন তার লাশ ওখান থেকে বের করা হয়। তো ওইটা আমার মাথার মধ্যে ছিল, আমার আর আশেপাশে কোনো কিছুই মাথায় আসছিল না, আমি কি করবো ওই মুহূর্তে মাথায় করে নিতে পারছিলাম না। তারপরেও শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি ওই কালভার্টটা দৌড়ে ক্রস করি, যেটা আমার ক্রস করতে 30 সেকেন্ড বা 35 সেকেন্ড লাগতো, সেটা নিয়ে আমার 10 সেকেন্ডের মধ্যে ক্রস হয়ে যায়, এত জোরে দৌড় দিয়ে। তো যাই হোক, ওখান থেকে আল্লাহর রহমতে বেঁচে যায়। তো এরপরে বাতাসটা থামছে না, এবং ঝড় এত বেগে ঝড়ের বাতাস হচ্ছে, আর পিছন থেকে থপ থপ শব্দটাও হচ্ছে, আমি আসলে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না কি করবো। তো এরপরে কালভার্টটা ক্রস করতে আমাদের জমি, তো জমির পাশ থেকে সলিং এর রাস্তাটা চলে গেছে। তো জমিতে অনেকগুলো বাঁশ গাছ রয়েছে, বাঁশ ছাড়। তো রাসেল ভাই, দুলে দুলে সলিং এর রাস্তার উপর বাড়ি খাচ্ছিল, আবার উপর উঠে যাচ্ছিল, আবার বাড়ি খাচ্ছিল, আবার উপর উঠে যাচ্ছিল। তো এতটাই ভয় পেয়েছিলাম যে কি করবো ওই মুহূর্তে, আমি যদি তল থেকে যাই কোনো একটা বাঁশ এসে আমাকে যদি আঘাত করে মেরে ফেলে এই মুহূর্তে, এতটাই ভয় পাচ্ছিলাম। তো তারপর খুব আমি দৌড়টা থামাইনি, এই জন্য দৌড়ের ঝুলে ওখানে চলে যায়, বাঁশ বাগানের ওখানে পাশ দিয়ে চলে যায়। তো হঠাৎ করে আমার সামনে বড় একটা বাঁশ এসে থামলো, কিন্তু আমার উপরে উঠছে না, ওভাবে পড়ে গেছে। তো আসলে আমি এর আগে জানতাম যে যদি রাতের আঁধারে কোনো বাস আমার সামনে কারো সামনে পড়ে তো ওটাকে ক্রস করতে হয় না। তো আসলে আমি ওটা ক্রস করলাম না, আমি পাশে একটা ছোট গর্ত টাইপের, রাস্তার পাশে গর্ত করা থেকে ওর মধ্যে পানি ছিল, হাঁটু সমান পানি, আমি ওর মধ্যে লাফ দিয়ে পড়ি, এবং ওখান থেকে ওই বাসটা না ক্রস করে সাইড থেকে আমি চলে যাই দৌড়ে। তো ওখান থেকে ওঠার পরে এরপরে একটু সামনে আসলে একটা কবর মানে একটা কবর আছে যেখানে বাটাই করা একটা কবর আছে। তো আমার ধারণা ছিল যে কবরখানার মধ্যে যদি কেউ কোনো ভয় পায় তো কবরখানার মধ্যে দাঁড়ালে আর কবরখানার আশেপাশে দাঁড়ালে ওই জিনভূত বা আপনার এই সমস্ত শয়তান যারা মানে অপায়াত্মা গুলো এরা কোনো ক্ষতি করতে পারে না। তো সেই হিসাবে আমি আমার এই ব্রেনটা কাজে লাগালাম, আমি দৌড়ে গিয়ে লাফ দিয়ে ওই কবরের মধ্যে ঢুকে গেলাম, মানে যে দেওয়াল করা কবর ছিল মানে পাকা করা কবর ওই কবরের মধ্যে ঢুকে এরপরে হচ্ছে আশেপাশে তাকালাম। এবং আশেপাশে তাকাতেই মানে যখনই আমি কবরের আশেপাশে যত বাতাস ছিল যত ঝড় ছিল সব থেমে গেল এবং সেই সব পায়ের ঠক ঠক আওয়াজটাও থেমে গেল, বাসটা শোয়ানো ছিল বাসটাও আমি দেখতে পারলাম না, ওখানে কিচ্ছু দেখা যাচ্ছে না এবং একবার সবকিছু ইজি। তো আমি মানে প্রচন্ড অবাক হলাম, আমি কি করব বুঝতে পারছিলাম না। তারপরে মানে এত জোরে দৌড়ে এসেছি মানে এত জোরে হাঁপাচ্ছিলাম আসলে কথা বলার মতো আওয়াজ ছিল না। তো ওখান থেকে আমার বাড়ির সামান্য ডিস্টেন্স ছিল, জোরে ডাক দিলে বাড়ি থেকে শোনা যেত। তো আমি যথারীতি মানে কোনো উপায় খুঁজে না পেয়ে জোরে অনেক জোরে ডাক শুরু করলাম, আমার ফুফাতো ভাইয়ের নাম ধরে ডাকছিলাম। তো বেশ কয়েকটা ডাক দেওয়ার পরে ওরা অনেক দূর থেকে আজ করতে পারছিল বাট কে ডাকছে এটা বুঝতে পারছিল না। তো তারপরে বাসার সবাই যদিও জাগা ছিল কারণ আমাকে নিয়ে টেনশন করছিল। তো একটা পর্যায়ে আমি অনেক জোরে ডাক দিতে আমার ফুফাতো ভাই শুনতে পাই এবং বাড়িতে তখন ইলেকট্রিসিটি ছিল না, তো একটা হেরিকেন ধরিয়ে বাড়ির বাইরে নিয়ে আসে। তো বাইরে নিয়ে আসতেই আচ্ছা ভাই আমার আমাকে দেখে যে আমি কবর স্থানের মধ্যে দাঁড়িয়ে আছি। তো সবাই মানে এতটাই আতঙ্ক ঢুকে যায় সবার মধ্যে যে কি ব্যাপার এত রাতে ও কবর স্থানের মধ্যে কেন। তো সবাই মানে একটা অন্যরকম চিন্তা করেছিল। তো বাড়িতে আসার পরে আমাকে ওখান থেকে ধরে নিয়ে সবাই খুব অসুস্থ হয়ে পড়ি, তো আমার প্রচন্ড পেটে ব্যথা করে, তারপরে হচ্ছে রাতে প্রচন্ড জ্বর আসে, সকালবেলায় আমাকে স্থানীয় একটা ক্লিনিকে ভর্তি করা হয়। তো ওখান থেকে তিন চার দিন ট্রিটমেন্ট নেই কিন্তু মাঝে মাঝে মানে আমার একটা প্রবলেম ছিল হঠাৎ করে মানে রাতে ঘুমিয়ে আছি হঠাৎ করে মানে হাউ মাউ করে চিল্লাপাল্লা করে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসতাম হসপিটালের বেডে। তো এরকম দুই চার দিন হঠার পরে তো আসলে বিষয়টা সবাই ফাইন্ড আউট করলো এবং বুঝতে পারলো যে হয়তো ওর কোনো মানে আশেপাশে আমাদের গ্রামের পাশেই একজন বুজুর্গ আলেম ব্যক্তি ছিলেন, তো ওনাকে বলা হলো। তো উনি একটা তাবিজ লিখে দিলেন এবং তাবিজটা হাতে পড়তে বলেছিলেন, তো আমার হাতে বেঁধে দেওয়া হয় এবং দুই তিন মাস আমার হাতে এরকম বাধা ছিল, তারপরে আমি নিজেই খুলে ফেলি। এরপরে আসলে আমার আর কোনো মানে ওই তাবিজটা দেওয়ার পর থেকে আমার ভয়টা সব কেটে গেছে। তো এরপরে আর কোনো আমাকে ঘুমের মধ্যে এরকম আর ডিস্টার্ব করতো না। তো যথারীতি আমি এখন অনেক ভালো আছি। তো এই ছিল আমার স্টোরি রাসেল ভাই, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লিসেনারদেরকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।
শুনছেন রেডিও ফুটি, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM, ভূত FM, The night comes alive with Gramophone. শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত FM। আপনারা জানেন যে ভূত FM এখন একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন এবং আমরা চেষ্টা করছি আপনাদের মতো করে আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ঘটনাগুলো উপহার দিতে এবং আশা করছি এখন পর্যন্ত যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সে ঘটনাগুলো ভালো লেগেছে এবং আপনারা SMS করে সেটা জানিয়েও দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে বাসার বরিশাল থেকে SMS করে তার SMSটি পড়তে বলেছেন ফাহিম শাহরিয়ার, আমাকে বলেছেন যে স্টোরিটি অনেক ভালো লেগেছে। আমাদেরকে রায়হান SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি আমাদের স্টুডিওতে আসবেন ভেরি সুন এবং তিনি বলছেন যে তার অনেক স্টোরিগুলো শেয়ার করবেন, মোস্ট ওয়েলকাম। আশা করছি যে খুব দ্রুতই আপনার কাছ থেকে আপনার ঘটনাগুলো আমরা জানতে পারবো। এছাড়াও আমাদেরকে জিঞ্জিরা থেকে কবির SMS মুশফিক চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়া হচ্ছে নূর মোহাম্মদ আলী এবং তিনি তার SMS কখনো পড়া হয় না, আমি আজকে পড়ে ফেললাম।
এমডি এহসান পুলক আমাদের এসএমএস করেছেন ইসলামপুর থেকে, এবং তিনি বলছেন যে সমস্ত ঘটনাগুলো তার কাছে অনেক বেশি ভালো লাগছে। এছাড়াও আমাদেরকে লিখেছেন আশিক মিরপুর থেকে, এছাড়াও সুমন আমাদেরকে এসএমএস করেছেন, এবং এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি স্বপন মিরপুর থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন জুই এবং সুজা, তারা এসএমএস করেছেন নিলয় রাজশাহী থেকে এসএমএস করেছেন, স্টোরিগুলো ভালো লেগেছে অনেকেই, আজকে যে একটা লম্বা স্টোরি পড়ছে সেটা অনেক প্রশংসা করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এতটা মনোযোগ দিয়ে এত বড় একটা ঘটনা শোনার জন্য। এছাড়াও ফয়জুল হক আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি দৃষ্টি, এবং লাস্ট স্টোরিটা ভয়ের ছিল, জোস লিখেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন রনি ময়মনসিং থেকে, আগের এসএমএসটা পড়া না হলে আজ তিনি অনেক মানে তিনি পড়তে বলেছেন আর কি, আপনার এসএমএসটা পড়ে ফেললাম। প্রীতি আমাদের চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, কাজীপাড়া থেকে জুয়েল আমাদের এসএমএস করেছেন, লাস্ট স্টোরিটা অসাম ছিল আমাদেরকে নিদা এসএমএস করেছেন, এবং অনেকদিন পর তিনি জয়েন করলেন, ঘটনাগুলো খুব তার কাছে ইন্টারেস্টিং লাগছে। আমাদেরকে শান্তা এসএমএস করেছেন, স্টোরিগুলো খুব দারুণ লাগছে লিখেছেন। এছাড়াও কায়সার আমাদের এসএমএস করেছেন মিরপুর থেকে, এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন আরো অনেকেই, শুনুন এসএমএস করেছেন ম্যামসিপকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনকে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইস বিএইচডব্লিউটি এফ এম এট দ্য রেট আর এ DIOFORTI.FM, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এছাড়াও ফেসবুকেও যা আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti। আমরা চলে যাব আরো একটি ঘটনায়। আমাদের সঙ্গে আছেন আরো একজন অতিথি, যিনি আমি বলছিলাম একটু আগেই যে যিনি 30 বছর কানাডায় একটা প্রবাসী জীবন কাটানোর পরে বেরিয়ে পড়েছেন সেখান থেকে, এবং সেখান থেকে তিনি সমস্ত বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন। কিন্তু তার আগেই তার নিজের সাথেই ঘটে গেছে অনেকগুলো ঘটনা, যে সমস্ত ঘটনা তিনি ভ্রমণ করতে গিয়ে জেনেছেন সে সমস্ত ঘটনা তো আছেই, কিছু ঘটনা আছে তাদের বাড়িতে, একদম বাড়ির ঘটনা, যে ঘটনাগুলো আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারতেন যে তিনি বাড়িয়ে বলার মতন মানুষ নন, এবং তার কাছ থেকে আমরা সেই ধরনের ঘটনাগুলো শুনব। আপনার নামটা প্লিজ আরো।
সত্তার সালাউদ্দিন জি, আমি এখন একটা যে ঘটনা বলবো এটা আমার জীবনে ঘটেছে একটু আগের সময়, দ্যাট ইজ মিড অফ 1990।
ওকে,
তো আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছি
জি,
আর আমার বেডরুম থেকে বাথরুমের ডিস্টেন্স মাঝখানে উঠান
জি,
উঠানটা পার হয়ে আমি বাথরুমে গিয়েছি। এত রাত্রে আর কে দরজা বন্ধ করে, দরজা খোলা রেখে আমি বসে আছি। তো হঠাৎ করে দেখি গায়ে এত আগুনের তাপ লাগছে, বুঝতে পারছি না কেন এটা
আগুনের তাপ লাগছে।
জি, আগুনের তাপ লাগছে এবং সারা শরীর মনে হচ্ছে বান হয়ে যাচ্ছে। তো কেন এটা হচ্ছে চারিদিকে ঘুরে কিছুই দেখি না, যেহেতু দরজা খোলা আছে উপরে দিকে তাকিয়ে দেখি যে এই ঢুলটা একটু লেজের মতো লম্বা একটা আগুনের গোলা ছাদের একটু উপর দিয়ে উড়ে চলে গেল।
আচ্ছা,
তো এই যে উড়ে যাওয়ার সময় পুরো আমি না ওই এলাকায় যা যা ছিল সবগুলোই এই তাপটা অনুভব করলো, যে এত তাপ কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কেন আসছে। তো তাড়াতাড়ি আমি ভয় পেয়ে বের হয়ে গেলাম, বের হয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরে দরজা বন্ধ করে দিয়েও আমি রীতিমতো ঘামতেছি যে এটা কি ঘটলো, কেন ঘটলো। তারপরে যাই হোক নামাজ পড়ে শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে শুয়ে শুয়ে ভাবতেছি এটা কেন ঘটলো। আমার পাশেই একজন মৌলানা ছিলেন, উনি আবার এই জিন ভূতের সাথে ভালো সম্পর্ক রাখেন,
এই সম্পর্কে অনেক জানেন আর কি।
হ্যাঁ, তিনি এইগুলো সম্পর্কে আবার অনেকে দোয়া তাবিজ দেন। পরের দিন সকালবেলা ওনাকে ডাকলাম, ডেকে বিষয়টা বললাম, তো উনি বললেন যে এগুলো আতসী জিন।
আতসী জিন? আচ্ছা, এদের বৈশিষ্ট্যটা কি?
মানে ওটা যে আগুনের তৈরি জিন।
আচ্ছা আচ্ছা,
আতসী জিন, এরা কাউকে ক্ষতি করে না। তো এখান থেকে প্রায় সে একা নয়, আরো কয়েকজন যাতায়াত করে, তো এগুলো মিডনাইটেই বেশি করে, কিন্তু আমাদের কারো কোন রকম ক্ষতি করে না। তো আরো বহুদিন গেছে এবং আগামীতেও সে যাবে, কিন্তু সে কাউকে কখনো ক্ষতি করে।
আপনি আরো একবার সবার মানে সবার সবাইকে জানানোর জন্য আরো একবার যদি বলতেন যেই মুহূর্তে জিনটা পাস করেছিল সেই মুহূর্তে আপনার কি অনুভূতি হয়েছিল?
আসলে এই মুহূর্তে একটা ছিল সম্পূর্ণ ভিন্ন মুহূর্ত, যে আমার জীবনে কখনো ঘটে।
এটা কি আগুনের তাপের মতো মনে হচ্ছে নাকি বাতাস টাইপের কিছু একটা, নাকি হঠাৎ করে শরীর গরম?
আগুনের এক জ্বলন্ত আগুনের
হালকার মতো,
যেটা যেমন চৈত্র বৈশাখ মাসে যেমন দুপুর রোদে হঠাৎ করে রোদের তাপ বাতাস ঠেলে নিয়ে এসে দেহে লাগালে যেভাবে বার্ন হয়, এর থেকে বহুগুণ বেশি তাপ আমার শরীরে অনুভব করলাম এবং ভয় পেয়ে গেলাম এবং দেখলাম যে এইটা আগুনের গোলাটা আর লেজের ওই কমেটের মানে ধূমকেতুর লেজের মতো এই বিল্ডিং এর একতলা বিল্ডিং এর সামান্য কিছু উপর দিয়ে উড়ে চলে গেল কয়েক সেকেন্ড, তাতেই ওই এলাকাটা পুরো গরম হয়ে গেল।
আচ্ছা,
আর আমি ভয় পেয়ে তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে ঘরে গিয়ে ঢুকলাম, দরজা বন্ধ করে দিলাম এবং পরদিন সকালবেলা আমি এই মলার সাহেবের সাথে কথা বলে জানতে পারলাম বিষয়টা কি।
আচ্ছা, আপনার তো আরো অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা শুনব।
আমার সাথে আরো কিছু ঘটনা আছে যেগুলো আমি বলতে চাই। এর কিছুদিন পরে আমি নামাজ পড়তে উঠেছি, রাতে উঠে উজু করে নামাজ শুরু করেছি, কিন্তু আমি পশ্চিমমুখী দরজাটা আমি বন্ধ করি না, ইচ্ছা করে বন্ধ করি না, দরজা খোলা রেখে নামাজ পড়তেছি। তো আমার বাড়ির সামনে এবং ভিতরে ফুল ফল সহ নানাবিধ গাছের সমাহার। তো হঠাৎ করে একটা কাঁঠাল গাছের দিকে 30-40 হাত দূরে হবে আমি যেখান থেকে নামাজ পড়ছি সেখান থেকে, তো ওই কাঁঠাল গাছটার দিকে তাকিয়ে দেখি যে কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, বাদল নাই, কোনো রকম কিছু নাই। তারপরেও সমস্ত ডালপালাগুলো মুসড়িয়ে দুমড়িয়ে যেন ভেঙে চুরে পড়ে যাচ্ছে,
একা একাই,
একা একা, কোন রকম কিছু ঝড় বাতাস কিছু।
মানে আপনার দেখে মনে হচ্ছিল যে ওই গাছে কিছু একটা আছে?
হ্যাঁ, ওই আমার মনে হচ্ছে যেন কেউ না, যেমন ছোট গাছ আমরা ইচ্ছা করে একটু শত্রুতা করে যে অমুকের ভালো গাছটা এটা দিলাম ভাইয়া, এরকম এই ডালপালা গুলো সব বুঝতে ভেঙে ফেলতেছে তা শব্দ করে, যেমন ডালপালা ভেঙে ফেললে যে শব্দ হয়
মটমট করে, শব্দ
মটমট করে শব্দ হচ্ছে, সেইভাবে শব্দ করে ডালপালা গুলো ভেঙে ফেলতেছে।
এবং আপনার চোখের সামনে ঘটছে,
এবার আমার চোখের সামনে, আমার চোখের থেকে ধরেন আমি যেখানে নামাজ পড়তেছি তার থেকে 40-50 হাত দূরে হবে এই গাছটা, মিডিয়াম সাইজ কাঁঠাল গাছ। তো তাড়াতাড়ি ভয় পেয়ে গিয়ে আমি দরজা বন্ধ করে দিলাম এবং জায়নামাজ থেকে উঠে বর্ষার মধ্যে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে দোয়া পড়তে পড়তে সকাল হয়ে গেল। সকাল হলেই আমি প্রথম যে কাজটা করলাম, দরজা খুলে দেখলাম যে আমার কাঁঠাল গাছের অবস্থাটা কি।
আচ্ছা,
দেখি কাঁঠাল গাছে কিছু হয় নাই, কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, ইভেন কাঁঠাল গাছের নিচেই একটা সিঙ্গেল ডালপালা ভেঙে চুরে মুসড়িয়ে একাকার হয়ে গেল, অথচ এখানে একটা সামান্যতম পাতাও গাছের তলায় পড়ে নাই।
আচ্ছা, রাত্রেবেলা আসলে কিছুই ঘটে,
আসলে কিছুই হয় না, যেমন গাছ ছিল তেমনই আছে,
সকালে
দেখলাম কিছুই হয় না, অথচ রাত্রে আমি নিজের চোখে দেখলাম, যেটাকে আমি মানে কোন অবস্থাতে চোখের ভুল আমি
বলতে পারবেন না,
কারণ আমি স্পষ্ট তখন আমি নামাজ থেকে ওই দিকে চোখ চলে যাওয়াই আমার চোখের সামনে এগুলো ভেসে উঠলো এবং আমি নিজের চোখের সজ্ঞানে সুস্থ অবস্থায় দেখলাম। তো এই ব্যাপারে আমি পরের দিন মৌলানা সাহেবের সাথে আবার কথা বললাম, বললো কিছু কিছু দুষ্ট জিন আছে যারা এই কাজগুলো করে মানুষকে ভয় দেখায়।
আচ্ছা,
আমি জানি না এদের ভয় দেখি তারা কি আনন্দ পায় না তারা খুশি হয় না কেন এইগুলো করে আমি জানি না। তো মৌলানা সাহেব এর কোনো সদুত্তর দিতে পারলেন না। তো এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা।
তৃতীয় ঘটনায় আমরা যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। আপনি আমাদের সাথেই থাকুন এবং যারা আমাদের সাথে রয়েছেন তারা থাকুন আমাদের সাথে, এবং আপনারা এর মাঝখানে আমাদের এসএমএস করে জানাতে পারেন যে ঘটনাগুলো কেমন লাগছে আপনাদের। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো এখনই, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:27, আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম। এবং আমাদের সাথে আমাদের অতিথিরা আছেন। একটা ঘটনা শুনতে শুনতেই মাঝখানে আরেকটা ঘটনায় যাওয়ার আগে আমরা ব্রেক নিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এর মধ্যে কমেন্টও করেছেন আমাদের ফেসবুকে এবং আমাদেরকে এসএমএস করেছেন। দেখতে পাচ্ছি ব্রাজিলের সাপোর্টার এখানে লিখেছেন, কমেন্ট করেছেন। এমডি সাকিব আমাদের কমেন্ট করেছেন এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলেছেন যে তার এসএমএস কখনো না, তিনি বলছেন যে আজকের স্টোরিগুলো ভাল লাগছে তার কাছে আমাদেরকে এখানে। এছাড়াও এমডি হাসিবুল আমাদের এখানে কমেন্ট করেছেন, খুব ভালো হচ্ছে। এছাড়াও এস কে শাহেদ হোসেন রাশেদ লিখেছেন চরম। আমাদের অভিনীত আমাদেরকে এছাড়াও লিখেছেন প্রমিত সুরিয়ার, লিখেছেন যে রাসেল ভাই খুব দেরি করে ফেললাম না, আরো বেশ কিছু ঘটনা কিন্তু এখনো বাকি আছে, সুতরাং হ্যাঁ একটু দেরি তো হয়েছে। সুহান ইসলাম আমাদের লিখেছেন এবং আমাদের এখানে আরো অনেকে লিখেছেন, অনেকগুলো ভূত এফএম, আই লাভ ভূত এফএম, অনেকবার লিখে মানে কপি পেস্ট করে হলেও অনেকবার এখানে কমেন্টটা একই সেম জিনিস তিনি কপি পেস্ট করেছেন আমাদেরকে। এছাড়াও আনামুল হক এখানে কমেন্ট করেছেন, ইশিকা ফাহাদ কমেন্ট করেছেন এবং আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি মুন্না কমেন্ট করেছেন, আরো অনেকে। আপনিও কমেন্ট করতে চাইলে কিন্তু চলে যেতে পারেন ফেসবুকে, আমাদের ফেসবুক পেজ কি হচ্ছে www.facebook.com/radiofurti। রনি ময়মন সিং থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে ফাতিমা এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে লাস্ট স্টোরিটা শোনার পরে তার মনে হয় না যে তিনি আজকে রাত্রে ঘুমাতে পারবেন। শফিন আমাদের লিখেছেন ভূত এফএম রক্স আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অদিতি। এছাড়াও আমাদেরকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসা এসএমএস করেছেন এবং আমাদেরকে লিখেছেন যে তিনি লিখেছেন যে সিনিয়র এবং সিনিয়র ভিলেজে থাকেন যারা, সেই সমস্ত মানুষের কাছ থেকে গল্প শোনার অনুভূতি অনেক মজার। আপনার যদি এরকম পরিচিত কেউ থাকে ডেফিনেটলি আমাদের জানাবেন, আমরা নিয়ে আসার চেষ্টা করবো তাকে। আমাদেরকে আরিয়ান অর্ণব ধানমন্ডি থেকে এসএমএস করেছেন এছাড়াও, এবং তিনি বলছেন সেকেন্ড স্টোরিটা জোস ছিল, প্লিজ তিনি প্রে করতে বলেছেন ব্রাজিলের জন্য। সুশান্ত আমাদের এসএমএস করেছেন আমাদেরকে সেলিম রেজা এবং আমাদেরকে লিখেছেন স্টোরিগুলো খুব ভালো তাই লিখেছেন। এছাড়াও আমাদেরকে নূর মোহাম্মদ আলী লোবান জামালপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন মাঝে মাঝে মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকাচ্ছে, তার মাঝখানে ভূত এফএম জমে লিখেছেন ঘটনাগুলো তার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও আমাদেরকে রায়হান কাফুল থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি অধরা এবং লাস্ট স্টোরিটা তার কাছে খুবই ভালো লেগেছে আমাদের কাছে। এছাড়াও এস কে কল্পনা এসএমএস করেছেন, ইমন যাত্রাবাড়ি থেকে এসএমএস করেছেন, ফয়সাল আহমেদ আমাদের এসএমএস করেছেন বিশাল সহ আরো অনেকে। এবং লাস্ট স্টোরি আমি যেটা বলছিলাম ঘটনায় আমরা চলে যাই।
আচ্ছা প্রিয় লিসেনার্স, আমার পরের ঘটনা হচ্ছে আমি আমার ছেলে মেয়েরা আমরা সব বাইরে, শুধু ওয়াইফ একা বাসাই। তো উনি এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছেন, বর্ষি টর্ষি টাঙিয়ে নিয়ে, কিন্তু ঘুমাননি। এই অবস্থায় উনি বুঝতে পারেন যে খাটের নিচে থেকে খাটের চালি ম্যাট্রেস এগুলো সহ ঠেলে উপরের দিকে শূন্যে তুলে ফেলতেছে। তো উনি চেষ্টা করতেছে এটা কি হচ্ছে কেন হচ্ছে সে কিছুই বুঝতেছে না, কিন্তু ওনাকে শূন্যে তুলে ফেলা হচ্ছে। তো ভয় পেয়ে দোয়া কালাম করতেছে এবং খাটের যে মেন ফ্রেম মোটা কাঠ সে আঁকড়িয়ে ধরে আছে যেন তাকে উপরে না তুলতে পারে, কিন্তু তারপরও সে নিজেকে সামলাতে পারছে না, উপরে শূন্যের দিকে উঠে যাচ্ছে সেই ম্যাট্রেস সহ। এক পর্যায়ে আস্তে আস্তে বেশ 5-7 মিনিট পরে ওই ম্যাট্রেস সহ খাটের চালি সহ তাকে আবার নিচে নামিয়ে আনা হলো, কিন্তু খুব ধীরে ধীরে। সে কোনো রকম ব্যথাও পেল না, কিছু না। সে এইটা দেখে সে এত ভয় পেল যে দোয়াদৌড়ি পড়তে পড়তে সে খুব চিৎকার করতেছে, কিন্তু আমাদের দোতলাটায় উঠা এত কঠিন কাজ, 4-5টা দরজা পার হয়ে তারপরে উঠতে হবে, আর কেউ ভিতর থেকে না খুলে দিলে এই দোতলায় উঠার কোনো সুযোগ নেই। যার ফলে চিৎকার করুক যাই করুক সে ওইখানে চিৎকার করছে এবং এক পর্যায়ে সে আনকনশাস, দ্যাট ইজ কি বলে এটারে, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে ওই খাটের উপরে শুয়ে আছে। পরের দিন যখন সে তার ঘুম ভাঙছে, যখন হুশ হয়েছে, তো সে নিজেকে এমন অবস্থায় দেখছে যে সে তার গায়ের মানে তার গায়ের পশম টশম সব মনে হচ্ছে সেই সাঁতারু কাটার মতো শক্ত হয়ে আছে, সে নামতেছে না। তারপরে তার অনুভূতিটা এমন হয়েছে যে সে মনে হচ্ছে যে সে ম্যাড হয়ে গেছে। তো এরপরে দরজা খুলে বাইরে আসছে, বাইরে আসার পরে অন্যদেরকে দেখে ঘটনাটা বলছে, বললে সে হুজুর দেখে বাড়ি বন্ধ দেওয়া হলো, মেলা পড়ানো হলো, তারপরেও কিন্তু তার যন্ত্রণা কমল না, সে একটার পর একটা যন্ত্রণায় লেগেই আছে। এর মধ্যে আমরা বাইরে থেকে দেশে ফিরলাম, দেশে ফিরে দুপুরে জোহরের নামাজ পড়বো, ড্রেসিং টেবিলের সামনে একটু গিয়েছি, ওখান থেকে টুপি ঝোলানো ছিল ওটা আনবো এই জন্যে। তো হঠাৎ করে আমার একেবারে দেহের পাশ থেকে দ্রুত একজন সরে গেলে যেভাবে আমার গায়ে বাতাস লাগে, এই বাতাসটা আমার সারা শরীরে লাগলো এবং দেহের পশমগুলো সব খাড়া হয়ে গেল। এই অবস্থায় আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছি এবং শয়তান তাড়ানোর দোয়া পড়তেছি, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। আমার গায়ের পশমগুলো শক্ত হয়ে থাকলে কি আমি নামাতে পারছি না। আমার ওয়াইফ তাড়াতাড়ি আসলো, এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বললাম না কিছু হয়নি, এমনি আমার মনে হচ্ছে, আমি তো এখন নামাজ পড়বো এই জন্য আমি দোয়া কালাম পড়তেছি। তো পরে যখন একটু সময় আমি সুস্থ হলাম, তখন অনুভব করলাম যে এটা কি হলো, কেন হলো। তো আমাদের সাথে আমরা ওখানে দুজনই হাজব্যান্ড ওয়াইফ থাকি, আর বাচ্চারা তো বাইরে। তো মাঝে মধ্যেই আমরা এটা ফিল করি যে আমাদের দুইজন না, বোধহয় আমরা তিনজন এখানে অবস্থান করছি, আমাদের সাথে আর একটা কেউ না কেউ আছে। তো হঠাৎ করে বিভিন্ন রকমের আতরের গন্ধ, সেন্ট অথবা কোনো না কিছু গন্ধতে আমরা অনুভব করি যে আমাদের সাথে আরো কেউ আছে, আমরা দুইজন নয় আমরা তিনজন। কখনো কখনো যদি নামাজ পড়তে বিলম্ব হয়ে যায়, সেক্ষেত্রে নানাভাবে আমাকে নামাজ পড়তে উঠার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়, তাতে কোনো রকম শব্দ করা হোক। অথবা একদিন স্পষ্ট শুনলাম যে আমার মেয়ের ভয় যে আব্বা ওঠো নামাজ পড়তে ওঠো, অথচ আমি জানি আমার মেয়ে কোথায়, কিন্তু তার এক্সাক্ট ভয় যে আমি শুনলাম যে আব্বা ওঠো নামাজ পড়তে ওঠো। তো এই তৃতীয় জন যে আমাদের সাথে আছে, এর উপলব্ধিটা কোনোভাবেই আমরা মানে বাইপাস করতে পারছি না, সে অলওয়েজ অলওয়েজ উইথ আস।
আচ্ছা,
তো যতই আমরা বাড়ি বন্ধ করছি বা দোয়া কালাম করছি অথবা মেলা পড়াছি, এতে কোনো কাজ হচ্ছে না। তো শেষমেশ 18/4/2014 রাত্রে ভূত এফএম শুনছি আর মনে মনে চিন্তা করছি যে এই গল্পগুলো আমি ভূত এফএম কে পাঠাবো। তো ঠিক এর মধ্যে হঠাৎ করে আমার নিজের দেহে এমন কিছু ঘটনা ঘটা শুরু করলো যে আমি মনে হচ্ছে আমি এখন যন্ত্রণায় মারা যাচ্ছি। আমার বাঁ পায়ের গোড়ালি থেকে নিচের দিকে মনে হচ্ছে কিছু নাই, অর্থাৎ আমার পা আমার পায়ের সাথে আর নাই, এটা সম্পূর্ণ আলাদা এবং সিভিয়ার পেন। আমি ফোন নিয়ে 911 দ্যাট ইজ অ্যাম্বুলেন্স ডাকবো, এটাও ডাকতে পারছি না।
আচ্ছা,
আমি যে কাউকে ডাকবো সেই ক্ষমতা আমার নাই। আমি মনে হচ্ছে যে আমার ওই এটা পায়ের ওই অংশটা আমার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি হাত দিয়ে শোয়ার চেষ্টা করতেছি, শুতে পারছি না। তো এই অবস্থায় 5-7 মিনিট থাকতে থাকতে ধীরে ধীরে পেন কমা শুরু করলো এবং এক পর্যায়ে সমস্ত পেন দূর হয়ে গেল এবং দেখলাম যে না, আমার পায়ের সাথে পা লেগে আছে, আমার এই গোড়ালির সাথে আমার পায়ের নিচের অংশটা না ঠিক আছে। এখানে কোনো রকম ব্যথা ছিল না, কোনো রকম আঘাত পাইনি, কোনো রকম কোনো কিছু না। তারপরে ওই প্রচন্ড পেন যে আমি মনে হচ্ছে আমি এই যন্ত্রণায় মারা যাচ্ছি, এটা কি আমার জন্য একটা ওয়ার্নিং ছিল কিনা আমি জানি না। এই ভয়ে ভয়ে আমি বেশ কদিন কাটালাম আর আমার মন থেকে মুছে ফেললাম যে আমি ভূত এফএমে যাব। কিন্তু অনেক সংশয় অনেক ভয় ভীতি নিয়ে কোনো একদিন দিল চিত্তে
আপনি আপনার ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিলেন,
এফএম কে এটা পাঠিয়ে দিলাম, ঠিক আছে যা হবার হবে, আমি কোনো ওয়ার্নিং মানবো না, দেখি ফার্দার কি ঘটে। কিন্তু এরপরে আর কিছু ঘটেনি, আমি আপনাদের দোয়াতে ভূত এফএমে এসে পড়েছি এবং ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি।
অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেকগুলো ঘটনা আপনার কাছে শুনলাম। এবং আমি শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছিলাম যে তিনি বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন, তার 30 বছরের প্রবাস জীবনের যাত্রী সঞ্চয় সেটা সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন। এবং আমাদের ধর্মের ধর্মীয় দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো তিনি ভ্রমণ করছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি ড্রাইভ করে যে সেই জায়গাগুলো দেখে আসছেন, এবং আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এবং তিনি যে উদ্যোগ হাতে নিয়েছেন সেটাতে তিনি সফল হন সেটা আশা করব। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। কোথাও যাবেন না, আমার সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর মাঝখানের সময় আপনারা আমাকে অবশ্যই এসএমএস করতে ভুলবেন না, নিয়মগুলো আরেকটা জানিয়ে দিই। আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নম্বরে। যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যদি আমাদের সাথে ফেসবুকে আপনি যোগাযোগ করতে চান তাহলে আমাদের ফেসবুকের যে পেজ, সেই পেজের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/radiofurti। ছোট একটা বিরতি যাবো, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Bhoot FM, the night comes alive with grounding form.
Yes, that's true. The night comes alive with cramming phone. শুনছেন সবসময় রেডিও 48.5 FM, চলছে ভূত FM। এবং ভূত FM এখন একটু অন্যরকম, উইথ গ্রামিং ফোন আপনারা সবাই জানেন, এবং আপনাদের সহযোগিতা পেলে আপনাদের নিয়ে আমরা যেতে চাই বহুদূর। যাই হোক, সেজন্য আপনাদের বেশি বেশি করে ঘটনা পাঠাতে হবে, আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে, এবং আপনাদের অবশ্যই স্টুডিও পর্যন্ত আসতে হবে যাতে আমরা রেগুলার নতুন নতুন ঘটনা নিয়ে সামনে আসতে পারি। লিসনারদের একদমই সময় নেই হাতে, কারণ একটু পরে খেলা শুরু হয়ে যাবে আমরা জানি, এবং খেলার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনারা সবাই, সেটাও আমি জানি। এবং আমরা আর বেশিক্ষণ এটা কন্টিনিউ করব না, আমি কিছু SMS পড়ে ফেলি। আমি দেখতে পাচ্ছি জুই আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে ফুর্তি রহিম SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি জিয়া উত্তরা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে দেখতে পাচ্ছি ফাইজা, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি শুভ, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি মুনা SMS করেছেন আমাদেরকে আবদুল্লাহ আল ইমরান, এছাড়াও আসিফ মীর আমাদের SMS করেছেন আমাদেরকে উমামা, এছাড়াও আমাদের SMS করেছেন অধরা, SMS করেছেন আমাদেরকে সোহেল মুক্তাগাছা থেকে, এছাড়াও সিলেট থেকে SMS করেছেন, আমাদের নামটা পড়তে পারবো না, লুসা কামরুল আমাদের SMS করেছেন, ফাতিমা আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মাসফিন বরিশাল থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন স্নিগ্ধা ময়মনসিং থেকে, রনি আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নাহিন, এছাড়াও হৃদয় আমাদের SMS করেছেন, নির্জনা আমাদের SMS করেছেন আমাদেরকে পিয়া রাজশাহী থেকে, এছাড়াও অরি আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও ফারহাহ, এছাড়াও এহসান পুলক MD, রিপন আমাদের SMS করেছেন, বিজয় আমাদের SMS করেছেন। ফেসবুকেও কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি, স্টিল এখনো অনেকেই কমেন্ট করে যাচ্ছেন, এবং SMS যারা করেছেন তাদের ম্যাক্সিমাম মানে যারা আছেন এখানে তারা সবাই বলছেন যে ঘটনাগুলো ভালো লাগছে। এবং আসলেই আমি খুবই খুশি যে আমরা সত্তর ভাইয়ের মতো একজন মানুষকে এখানে পেয়েছি, যিনি অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং আরো অনেক ঘটনার কাছে আছে, এবং তিনি বলছিলেন যেটা সেটা সত্যি, আসলেই সত্যি যে ঘটনাগুলো বলে শেষ করা যাবে না, এত ঘটনা তার কাছে রয়েছে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যদি কখনো পারি তাকে আবারও নিয়ে আসবো। মাহফুজুর রহমান আমি দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে SMS আমাদেরকে এখানে কমেন্ট করেছেন, এছাড়াও আনামুল হক আমাদের কমেন্ট করেছেন আমাদেরকে মেঘ বালিকা, এছাড়াও হাসান ব্যাপারী HB, এছাড়াও সানিয়া সরকার, জন বাবু, উসামা আমিন, এছাড়াও সঞ্জিদা সানিয়া সহ আরো অনেকেই কমেন্ট করেছেন। বাট আজকে আর কন্টিনিউ করবো না, আমরা মাঝখানে লাস্টে বসে একটা ঘটনা দিয়ে আমরা শেষ করবো, সেই ঘটনাটা এখানে আছে, এবং সেই ঘটনাটা শুনতে শুনতে মোটামুটি ব্রাজিল ভার্সেস কলম্বিয়ার খেলা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, সুতরাং মানে কাছাকাছি চলে যাবো আমরা একদম পুরোপুরি। তো আমরা সেই জন্য আজকে আর বেশি লম্বা করব না আমাদের এপিসোডটা, ফিরে আসবো আবারও আগামী শুক্রবারে। এবং আপনারা এখন রমজান মাস চলছে, আপনারা সুস্থ থাকুন এবং সুস্থভাবে আপনারা যে অনেকেই এখন জানি রোজা রাখছেন সেটা হোক, এবং অনেকেই বিভিন্ন দল সাপোর্ট করছেন, ফুটবল টিম সাপোর্ট করছেন, এবং সেই আপনাদের পছন্দের দলগুলো আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়, সবার যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে তাহলে আবার বিপদ হয়ে যেতে পারে। যাই হোক, আমরা আবার আগামী দিন ফিরে আসবো, এবং আপনাদেরকে জানিয়ে যাই যাবার আগে, সেটা হচ্ছে যে অবশ্যই আমাদেরকে ইমেল করতে ভুলবেন না, ঘটনা পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এছাড়াও যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে সরাসরি লিখে পাঠাতে হবে, সরাসরি আপনার ঘটনাটা রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যে সমস্ত ঘটনাগুলো আমরা সিলেক্ট করবো সে সমস্ত ঘটনাগুলো ডেফিনেটলি প্লে করবো আমরা। সো আপনাদের সহযোগিতা চাই, এবং বরাবরের মতো সবসময় পেয়ে আসছি এবং আগামীতেও সেটা পাবো ইনশাল্লাহ। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। যারা কলম্বিয়াকে সাপোর্ট করছেন তাদের জন্য অনেক শুভকামনা, যারা ব্রাজিলকে সাপোর্ট করছেন তাদের জন্য অনেক শুভকামনা। আজকের মতো এখানেই টাটা। যাওয়ার আগে মনে আছে লাস্টে আর একটা ঘটনা শুনবো, যে ঘটনা তাপস ইউকে থেকে পাঠিয়েছেন। টাটা।
হ্যালো এভরিওয়ান, আমি তাপস, আর আমি অডিও ফাইলটা পাঠিয়েছিলাম থেকে, যার কারণে স্টুডিওতে আসার ইচ্ছা থাকলেও আমার জীবনের একটা প্যারানর্মাল এক্সপিরিয়েন্সের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। একটা ঘটনা বলছি এই কারণে যে আমার জীবনে আজকে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার কারণ হল এটা আমার জীবনের প্রথম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তখন আমার বয়স ছিল 11-12 বছর, আর ঘটনাটা ঘটে আমার নানা বাড়িতে। আমার নানা বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার একটা গ্রামে, গ্রামের নামটা আমি শেয়ার করতে চাচ্ছি না। আর বাই দ্য ওয়ে, অন্য আরেকজন যিনি আমার এক্সপিরিয়েন্সে ইনভলভ ছিলেন তার নামও আমি শেয়ার করব না। যাই হোক, কোন এক স্কুল হলিডের সময় আমি আমার আম্মুর সাথে নানা বাড়িতে বেড়াতে যাই। আমার ইউনিভার্সিটির লাইফ শুরু হওয়ার আগ পর্যন্ত নানা বাড়িতে এত বেশি দেওয়া হয়েছে যে কোন ছুটিতে গিয়েছিলাম তা এখন ঠিক আর মনে নেই। আমার নানা বাড়ির স্ট্রাকচারটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়া দরকার। নানা বাড়িটা অনেকটা ইউ শেপের, ইউ শেপের ভিতরের সাইডটা একটা উঠান আছে, আবার বাইরের সাইডেও একটা বড় উঠান, কিন্তু ভিতরের সাইডটা বাড়িরও ভিতরের সাইড, আর ভিতরের সাইডের একদম শেষের দিকে দুইটা রান্নাঘর, একটা ইনডোর আর আরেকটা চাল দেওয়া কিন্তু ওপেন কিচেন বলতে পারে। আর বাইরের সাইডের বড় উঠানের ডান সাইডে দুইটা পুকুর, এখন অবশ্য দুইটা পুকুর একটা করে দেওয়া হয়েছে। যাই হোক, পুকুরের চারপাশ দিয়ে বিভিন্ন রকমের গাছ ভর্তি, আর দুই পুকুরের জয়েন্ট তখন বেশ নিচের দিকে ঢালু ছিল, যার কারণে বর্ষার সিজনে বা পানির সিজনে পানি এসে জয়েন্টটা ঢেকে ফেলত। আর তবে যারা জয়েন্টের ব্যাপারে জানতো তারা ইজিলি পুকুরের মাঝখানে বেশ কিছু দূর হেঁটে চলে যেতে পারত। আর আমার এক্সপিরিয়েন্সটা এরকমই একটা সময় যখন পানি এসে মাঝখানের জয়েন্টটা ঢেকে দিয়েছে। বাই দ্য ওয়ে, নানা বাড়ির পিছনের এবং পাশে আমার নানার ফ্যামিলির আর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বাররা বাড়ি করেছে, যার কারণে পুরো এরিয়াটাই বলতে পারেন আমাদের পরিচিত মানুষদের। সেদিন নানা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুর 1-2টার মতো হয়ে গিয়েছিল, আর পৌঁছানোর পরপরই আম্মু ফ্যামিলির অন্যদের সাথে ওপেন কিচেনের পাশে বসে কথা বলছে, আর আমি বের হয়ে ঘোরাঘুরি সময় আমি বেশ কয়েকটা মুরগির বাচ্চার পেছনে দৌড়াতে থাকি। কয়েকটা মুরগির বাচ্চা ওই পুকুরের দিকে চলে যায় আর ইভেন্চুয়ালি পানিতে নেমে পড়ে, আর আমিও যেহেতু মাঝখানের জয়েন্টের ব্যাপারে জানতাম আমিও পুকুরে নেমে যাই, পুকুরের মাঝামাঝি এরিয়া দিয়ে পানিতে নেমে যাই। কিন্তু আনফর্চুনেটলি আমার জাজমেন্টটা ভুল ছিল, যেই কারণে আমি ডাইরেক্টলি ডান সাইডের পুকুরে পড়ে যাই, আর পুকুরের সাইডগুলো বেশ খারাপ, পানিতে ডুবে যেতে থাকি। আমি সাঁতার জানতাম না, ইনফ্যাক্ট এখনো সাঁতার জানি না। আমি পানিতে ডুবে যেতে থাকি, অনেক চেষ্টা করতে থাকি পাড় হাত দিয়ে কোনো কিছু ধরতে বা আমাকে পানির উপরের দিকে পুশ করে নিয়ে আসতে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। আস্তে আস্তে আমি পানির নিচের দিকে যেতে থাকি। আমার এখনো মনে আছে আমার চোখের সামনে থেকে পাড়ের যে আম গাছটা সেটা চলে যাচ্ছিল, আর আমি শুধু আমার ডান হাতটা উপরে থেকে করে পানির নিচের দিকে ডুবে যাচ্ছি। কে হঠাৎ করে কে একজন আমার ডান হাতটা ধরে ফেলে, মাথাটা যখন পানির উপরে আসে তখন দেখি আমার নানা বাড়ির পিছনের দিকে একটা ছোট্ট মেয়ে, যে আমাকে মামা বলে ডাকে আর যার বয়স হবে তখন 5 কি 6 বছর, সে আমার হাত ধরে টেনে দিচ্ছে। পানি থেকে উঠানোর পর ও আমাকে বলল, সাবধানে খেলো মামা, বলেই সে কোথায় যেন উধাও হয়ে গেল, মানে দৌড় দিল আর কি। আমি কোন রকমে নিজেকে উপর থেকে উঠিয়ে নানা দেখি ওই মেয়েটা ওর বাবার সাথে ওই ওপেন কিচেনের সামনে বসে আমার আম্মুর সাথে কথা বলছে। কিন্তু যে মেয়েটা আমাকে পানি থেকে টেনে তুলেছে আর এ মেয়েটার পরনে জামাটা টোটালি ডিফারেন্ট, মানে কালারটা ডিফারেন্ট। আর আমাকে দেখার পরে এই ছোট্ট মেয়েটা বলল, এতক্ষণ কোথায় ছিলেন মামা, আমরা অনেকক্ষণ হয়ে আসছি। ইন রিয়েল লাইফ আমি কখনোই শুকনা টাইপের ছেলে ছিলাম না, সো আমি সবসময় বেশ হেলদি। আমি জানি না কিভাবে এই 5-6 বছরের মেয়েটা তার চাইতে ডাবল সাইজের একটা ছেলেকে পানির থেকে টেনে তুলল। আর এটাও জানি না, মানে এই রিয়েল লাইফে এই মেয়েটা আমাকে সবসময় আপনি আপনি করে ডাকে, কিন্তু যে মেয়েটা আমাকে হেল্প করেছে পানির থেকে সেই মেয়েটা আমাকে তুমি বলে সম্বোধন করে। আর ফাইনালি দুজন টোটালি ডিফারেন্ট কালারের জামা পরা, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এই জামা চেঞ্জ করা টোটালি পসিবল। আর সেকেন্ড যে মেয়েটার সাথে আমার রান্নাঘরের সামনে দেখা, সেই মেয়েটা তো আমার সাথে যেভাবে কথা বললো সে আমাকে এর আগে দেখেনি। যাই হোক, আমি ভূত যে টানটা এটাতে খুব একটা বিলিভ করি না, কিন্তু আল্লাহ আর জিন জাতির উপর আমার 100% বিশ্বাস আছে। সো লিসনার্স, আপনারাই বলেন আমি কার কাছ থেকে হেল্প পেয়েছিলাম। আর ফাইনালি, হয়তো অনেকেই ভূত এফএম শুনতে চান ভয় পাবার জন্য, বাট আনফর্চুনেটলি আমার এক্সপিরিয়েন্সটা ভয়ের না। সো আপনাদের যদি ডিসহার্টেন্ড করে থাকি আমি সরি। ইনশাল্লাহ ভেরি সুন আমার সেকেন্ড এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আর তবে সেকেন্ড এক্সপিরিয়েন্সটা কিন্তু ভয়ের, শুনলে হয়তো আপনাদের মনের ইচ্ছাটা পূর্ণ হবে। আর শেষে রাসেল ভাই, আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ।
This track was downloaded from FusionBD.com.